Rupat gitu gitar kan. ভগবান কহিলেন, অনাশ্রিতা কর্মফল সেই মুখ্য হয়, তাহা বিনা সন্ন্যাসী কি যোগী কিছু নয়। কর্ম ত্যাগ নহে মুখ্য কর্মফল ত্যাগ, দৈহিক চেষ্টা সে ত্যাগ নহে তো সম্যক। তাই সে সন্ন্যাসী যোগী সমান যে ক্রম, কর্মফল ত্যাগ বিনা সেই ভ্রম। অসন্ন্যস্ত সংকল্প বিনা নহে যোগী, বাহু মাত্র ক্রিয়াহীন অন্তর সে ভোগী। সব হয় সিদ্ধ কর্ম সে কারণ, আরু রুক্ষ মুনি সেই শুন বিবরণ। যোগেতে আরুর সেই সমতা কারণ, সাধকের ক্রম পন্থা যোগানুসরণ। ইন্দ্রিয়ার্থ যদা কর্ম আচরিত নয়, সর্বসংকল্প শূন্য সন্ন্যাসী সহয়। যোগারুর সে অবস্থা শাস্ত্রের নির্ণয়, সে অবস্থা মুক্ত পথ করহ আশ্রয়। অনাসক্ত বিষয়েতে যথা কর্ম দৃঢ়, সংসার সে কূপ হতে নিজ আত্মা কারো। আত্মাকে উদ্ধার করা আত্মার উচিত, আত্মাকে নাহি করো করু সাধ। বন্ধু আত্মাই সে রিপু, আত্মার শত্রু যে হয় হিরণ্যকশিপু। যে জন জিনিল নিজ মনে আত্মজিত, সে মন যে শাস্ত্রেতে কথিত। অজিত যে মন সেই মন নিজ শত্রু, অপকারী হয় সদা বিরুদ্ধ বিপক্ষ। প্রশান্ত যে মন সেই সর্বদাই জিত, আত্মজিত মন পরম আত্মা সমাহিত। গ্রীষ্মস্মিত যত দুঃখ মান অপমান, জিত মন যার তার সকলই সমান। নিজ তৃপ্ত সেই মন জ্ঞান বিজ্ঞানেতে, কুটস্থ বিচিতেন্দ্রিয় নিজের কার যেতে। সমলৌষ্ট স্বর্ণ যার যুক্ত হয় যোগী, সকল অবস্থাতে যে সর্বদাই ত্যাগী। সুহৃদ মিত্র নিষ্পক্ষ বন্ধু কিংবা অরি, সকলের প্রতি যিনি সমবুদ্ধি করি। মধ্যস্থ কিংবা সাধু যে পাপী অসি হয়, সকলের প্রতি সাম্য শ্রেষ্ঠতা প্রপয়। যে যোগী সতত কি নিরাশীয় পরিগ্রহ চিত্তের যতনে, সমাধিস্থ হয়ে থাকে অধিক সময়, বৈরাগী তাহার মন বশীভূত হয়। পবিত্র স্থানেতে বসি নিজাসন উপরে, চেলা যেন বস্ত্র আসন আদি পর উপরে। অতি উচ্চে নাহি বসে অতি নিচে নহে, স্থির মন হয়ে সেবা যোগ অভ্যাসে রহে। একাগ্রত মন করি যত চিত্তেন্দ্রিয়, যোগাভ্যাস করে মুনি বিশুদ্ধ হৃদয়। দেহ শিরা গ্রীবাতীন সমান করিয়া, অচল অবস্থা ধীরে ভাবিতে বসিয়া। নাসিকার অগ্রভাগে সতত দেখিয়া, অন্য যত দৃশ্য বস্তু কিছু না দেখিয়া। প্রশান্ত আত্মা ভয় নাই ব্রহ্মচারী ব্রত, সংযমিত মন যেবা আমাতেই রত। যে সেভাবে যে যোগ সাধে নিয়ত মানুষ, সদা সেই যোগী অমৃত পরশ। নির্বাণ পরম শান্তি হয় অধিকারী, ফিরে যায় মম ধামে যথালীলা হরি। অতি ভুজি অনাহারি যোগে সিদ্ধ নয়, অতি নিদ্রা অতি ভুজি শুন ধনঞ্জয়। যুক্ত ভোজি বিহার সে যুক্ত কর চেষ্টা, যুক্ত নিদ্রা যুক্ত জাগি যুক্ত পরা সৃষ্টা। যতাত্মা বিনিয়ত চিত্ত আত্মতুষ্ট, নিঃস্পৃহ সে সর্বোত্তম সেই যোগ পুষ্ট। যথা দীপ বিনা বায়ু স্থির ভাবে থাকে, উত্তম উপমা যে যোগীর নিষ্ঠাকে। যোগীর সে আত্মস্থির যোগ সাধনেতে, যোগাত্মন তার নাম যোগ অভ্যাসেতে। বিষয় ভোগের উপর অতি যোগীর প্রমাণ, নিরুদ্দেশে যোগ সেবা সিদ্ধির প্রধান। আত্মারাম যদাতুষ্ট আত্মার দর্শনে, সিদ্ধ সেই যোগী হয় যোগের সাধনে। সত্য যে সুখ তাহা ইন্দ্রিয়াতীত, যেবা যেই জানে যে সুখ হইলে লাভ সর্বলাভ হয়, অন্য সব যত লাভ কিছু কাম্য নয়। যাহাতে হইলে স্থিত গুরু দুঃখে অতি, অস্থির অনা হয়ে থাকে, অটলভিচ্যুতি যোগ সাথে সে অবস্থা যদি লভ্য হয় অষ্টাঙ্গ যুগেরও সিদ্ধি তাহারে কহয়। উৎসাহ ধৈর্য আর নিলয় আত্মিকা যোগ সিদ্ধি লাগে ছাড়ি নির্বেদ প্রাপিকা, সংকল্প সমস্ত দ্বারা না হয় সৎ মন দ্বারা ইন্দ্রিয়কে করিয়া বিজিত ক্রমে ক্রমে উপরাম বিষয় ভোগেতে আত্মস্থিত মন করি বিরাম চিন্তাতে অস্থির চঞ্চল মন যথাযথ ধায় চেষ্টা করি সেই মন বসেতে রাখ আত্মার বসেতে মন সদাই রাখিবে চঞ্চল স্বভাব তার শোধন করিবে প্রশান্ত হইলে মন সুখ উত্তমীর শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর নিষ্পাপ হইলে সেই সত্যগুণে স্থিত ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমহিত বিধৌত সমস্ত পাপ যোগ কলমশ সুখে ব্রহ্ম সংস্পর্শ সে ক্রমশ ক্রমশ ব্রহ্ম সুখে মগ্ন হয় সে যোগী তখন গুণাদি ত্যাজী ব্রহ্ম অনুভব ব্রহ্ম স্পর্শ কিংবা হয় কেমনে তা জানি সর্বভূত ব্রহ্মে দর্শন সর্বব্রহ্ম জানি সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা সমাধিস্থ সেই যোগী দেখে পরমাত্মা সে দেখে আমারে সব স্থাবর জঙ্গমে অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ সঙ্গমে সে হয় আমার প্রেমী আমি হই তার নিরস সুখ না তর্কে নহে ব্যবহার সর্বভূত স্থিত দেখে সর্বত্র আমারে ভজনে আশ্রিত হয়ে সে বয়সে মোরে সে যোগী নিখিল ভাবে সর্বত্র থাকিয়া আমাতে বসয়ে নিত্য আমারে ভজিয়া বসুধা কুটুম্ব তার কেহ নহে পর প্রাকৃত বিচার নাই স্বপর অপর নিজ সুখ নিজ দুঃখ অন্যতে ব্যবহার সেই সে সমানদর্শী সর্বত্র প্রচার অর্জুন কহিলেন আপনি যে যোগবার্তা কহিলেন আমারে হে মধুসূদন তাহা না সম্ভবে মোরে মোর মন চঞ্চল সে অস্থির সে মতি অতএব বুঝি আমি অসম্ভব গতি হে কৃষ্ণ জানো না কি বা প্রমাথি মনেরে অতি বলবান সেই সবপণ্ড করে তাহার নিগ্রহ মানি অতি সুদুষ্কর বায়ু রোদ যথা হয় তো ভগবান কহিলেন অসংশয় সেই কথা তুমি যা কহিলে অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে কিন্তু যদি করে চেষ্টা শুনহ কোনতে বৈরাগ্য সাধনে হয় অসংযত মন আর সেই সে আমার মতো বুঝহ বিস্তর আত্মবশী চেষ্টা করি যে করে উপায় তাহার সে কার্য সিদ্ধি জানহ নিশ্চয় অর্জুন কহিলেন চেষ্টা করিয়াও যদি সিদ্ধ নাহি হয় হে কৃষ্ণ বল তার কি আছে উপায় সাধ্য মতো চেষ্টা করি বিচলিত হয় আপ্রাপ্য সে যোগ সিদ্ধি তাহারও নিশ্চয় উভয় ভ্রষ্ট বিমূর ব্রহ্মের পথে কিবা তার আস মহাবাহ এ সংশয় করহ ছেদন খুচাও আপনি সেই মনেরও বেদন তুমি বিনা ছেত্তা কিবা আছে আর আনো শ্রী ভগবান কহিলেন হে পার্থ শুনহ তুমি সেরূপ তাহার এক জন্মে নহে সিদ্ধ বিপত্তি অপার তাহারও নাহিনা সিহাবাও মূত্র কল্যাণ কার্য যে সেই বিজয় সর্বত্র যদি বা ভ্রষ্ট যোগের সাধনে তথা বিষে পায় যে পুণ্যবানে উত্তম ব্রাহ্মণ দহি বণিকের ঘরে যোগ ভ্রষ্ট জন্ম লয় বিধির বিচারে অথবা যোগীর কুলে তার জন্ম হয় দুর্লভে সব জন্ম কিংবা তার ভয় সেসব দুর্লভ জন্ম যদি কেহ পায় তারপর সঙ্গ দোষে যদি না ভ্রময় বুদ্ধির সংযোগে পূর্ব দেহে যে সাধিল হেকুর নন্দন জান সেই নিশ্চয় বুঝিল তবে বুদ্ধিমান করে পুনঃসুখের সাধন দৃঢ় চেষ্টা করি যোগী পুনঃসিদ্ধ হন স্বাভাবিকভাবে সে ইচ্ছার উদ্যম আকৃষ্ট হইয়া করে যে জিজ্ঞাসু যদি বা হয় যোগের বিষয় তথাপি সে কর্মকাণ্ড অতি সিদ্ধ করে জন্ম জন্মান্তরে সিদ্ধ ভবার্ণবতরে তপস্বী সে আছে যত সর্বনিম্ন যোগী কাছে আর তুল্য কর্মীর কি কথা আর কোথায় তুলনা তার হে অর্জুন যোগী হও যোগ্য যত যোগী প্রকার সে শাস্ত্রের নির্ণয়, তার মধ্যে মদগত প্রাণ যেবা কেহ হয়, সবার সে শ্রেষ্ঠ যোগী জানিহ নিশ্চয়, শ্রদ্ধাবান যদি সেই আমারে ভজয়। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি শ্রী গীতার অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি প্রভুপাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় আলোচনা করছি, ধ্যান যোগ। তো পঞ্চম অধ্যায় আমরা দেখেছিলাম, কি ছিল পঞ্চম অধ্যায়ের মূল শিরোনাম? কর্মসন্ন্যাস যোগ। তো পঞ্চম অধ্যায়ের শেষের দিকে কর্মসন্ন্যাস বলতে গিয়ে ভগবান শেষের দিকে বললেন যে কিভাবে সেই ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায়। তার একটা পন্থা হিসেবে তিনি বললেন ধ্যান যোগ। দুটা শ্লোকে তিনি ধ্যানের কথা বললেন। তো এখন এই অধ্যায়ে তিনি সেই ধ্যান যোগের কথা বিস্তৃত করবেন, সেই ধ্যান যোগের কথা তিনি পুরো অধ্যায়ে ব্যাখ্যা করবেন, অষ্টাঙ্গ যোগের কথা। অষ্টাঙ্গ, আটাঙ্গ আছে আমরা দেখব আজকে। তো এই ষষ্ঠ অধ্যায়ে মূলত প্রথম চারটা শ্লোকে আমরা দেখব যে নিষ্কাম কর্মের দ্বারা কিভাবে যোগে উন্নতি, কর্মযোগের দ্বারা। আবার কর্মযোগের কথা এখানে বলছেন। তারপর 5-9 শ্লোকে ব্যাখ্যা করা হবে যোগার উরো স্টেজ স্তর, 1-4, 5-9 যোগার উরো স্তর বলা হচ্ছে। অর্থাৎ প্রথম চারটা শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে কর্মযোগ, কর্ম করতে হবে, কর্ম করার মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে, যেটা আগেও দেখেছি আমরা। তারপরের 5-9 পর্যন্ত শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে কখন কেউ কর্ম ত্যাগ করতে পারে, কর্মকে কখন ত্যাগ করতে পারে, সেটা 5-9 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে যোগার উরো স্তর। তারপর 10-32 পর্যন্ত সেই অষ্টাঙ্গ যোগের বর্ণনা দেওয়া হচ্ছে, কীভাবে অষ্টাঙ্গ যোগ করা উচিত। তারপর আমরা দেখতে পাবো 33-36 যে সমস্ত যোগের মধ্যে, সমস্ত পন্থার মধ্যে মন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, মনটা নিয়ন্ত্রণ করা। কীভাবে সেই মন নিয়ন্ত্রণ করা যায় বা মন নিয়ন্ত্রণ না করলে কী হয়, সেটা 33-36 পর্যন্ত দেখা যাবে। তারপর 37-45 পর্যন্ত আমরা দেখতে পাবো এই সেকশন হচ্ছে ব্যর্থ যোগী, যে যোগী ব্যর্থ হয়ে যায় তার গতি কী হয়। সবাই যে সফল হবে এমন তো কথা না, যে ব্যর্থ হবে তার কি গতি হয়, এটা 37-45। তারপর শেষের দুটা শ্লোকে 46-47 ব্যাখ্যা করা হচ্ছে সর্বোচ্চ যোগীকে, টপমোস্ট যোগী, সর্বশ্রেষ্ঠ যোগীকে, তার কথা শেষের দুটা শ্লোকে ব্যাখ্যা করছেন ভগবান। এইভাবে এই ষষ্ঠ অধ্যায় আমরা ধ্যান যোগ এখানে ধীরে ধীরে ক্রমান্বয়ে সেই ধ্যান যোগের শ্রেষ্ঠতার কথা বলা হচ্ছে। তো এই অধ্যায়ে মূলত অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে। তো শুদ্ধ চিত্তে অধ্যক্ষ তত্ত্বের ধ্যান, শুদ্ধ চিত্তে পরমেশ্বর ভগবানের ধ্যান ছাড়া কেবল সন্ন্যাসের দ্বারা মুক্তি হয় না। এই জন্য এই অধ্যায়ে ধ্যানের কথা বর্ণনা করা হচ্ছে, ভগবান ভগবত ধ্যান করতে হবে। তো এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? মূল শিক্ষা হচ্ছে এটাই, কাম স্বল্প সংকল্প পরিত্যাগী ব্যক্তি যোগী। কাম সংকল্প মানে কি? কামনা বাসনা বা ইচ্ছা, জাগতিক ইচ্ছা পরিত্যাগ করাই হচ্ছে সর্বোচ্চ, বা তিনি হচ্ছেন যোগী। শ্রদ্ধার সাথে শ্রীকৃষ্ণের ভজনাকারী ব্যক্তি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। ধ্যান যোগের কথা বললো, তারপর সমস্ত যোগের কথা বলার পর সর্বোচ্চ যোগী হচ্ছেন যোগী নাম অপি সর্বেশাম, শেষের শ্লোকের মধ্যে দেখতে পাবো। তো প্রথম শ্লোকটা পড়ুন একজন। তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী কে, সেটা এই 1 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। প্রকৃত সন্ন্যাসীকে, কর্মত্যাগই সন্ন্যাস এরকম না, কর্মত্যাগ সন্ন্যাস না, বরং যথার্থভাবে কর্ম করা, তিনি হচ্ছে আসক্তি পরিত্যাগ করা। এটা আবার আগে বলছিলেন, এখনও বলছেন এক কথা, আসক্তি পরিত্যাগ করা, আসক্তি পরিত্যাগ করাটাই হচ্ছে মূলত সন্ন্যাস, এটাই হচ্ছে মূল সন্ন্যাস। এখন পূর্বের পঞ্চম অধ্যায়ের শেষের দিকে ভগবান সংক্ষেপে ধ্যান যোগের বিস্তার করার, যে ধ্যান যোগের কথা বলছিলেন সেটা এখন বিস্তার করছেন এই অধ্যায়ে মূলত আমরা দেখলাম। তো পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বলছিলেন, কি বলেছিলেন পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যা। দেখুন পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোক, সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপে বসবাস করে। অর্থাৎ মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে, এখানে ভগবান সে কর্মত্যাগকে তিনি প্রশংসা করছেন, আবারও বুদ্ধিযোগ বা কর্মত্যাগকে প্রশংসা করছেন শুদ্ধচিত্ত ব্যক্তির ক্ষেত্রে। তো এখানে সন্ন্যাসনিষ্ঠ জ্ঞান বা সন্ন্যাসপূর্বক জ্ঞাননিষ্ঠাই তাৎপর্য, অর্থাৎ বলা হচ্ছে সন্ন্যাস গ্রহণ করে কর্মত্যাগ করে জ্ঞানের প্রতি নিষ্ঠা লাভ করা, এটাই হচ্ছে মূল বিষয় বোঝানো হচ্ছে এখানে। এবং কর্ম দুঃখজনক বলিয়া কেউ সহসা কর্মযোগ ত্যাগ করতে পারে। তো এখানে যেহেতু ভগবান এরকম বলেছেন যে সন্ন্যাসের গ্রহণ করার মাধ্যমে কর্ম ত্যাগ করা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাই অনেকে হয়তো কর্ম ত্যাগ করতে পারে, এই জন্য ভগবান এখানে এই কথাটা নিবারণ করার জন্য প্রথম শ্লোক থেকে ব্যাখ্যা করছেন যে না, সেরকম না, কর্তব্য কর্ম যিনি করেন অনাসক্ত হয়ে তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী বা যথার্থ যোগী। পরবর্তী শ্লোকটা পড়ুন, অগ্নিহোতাদি কর্ম, এই যে বিভিন্ন যাগযজ্ঞ যেটা আছে, যজ্ঞ বা কর্ম, মূলত এখানে কর্মকে ইঙ্গিত করা হচ্ছে, কর্মের মধ্যে বিভিন্ন কি কি কর্ম, যেমন অগ্নিহোতাদি, অনাশ্রিত কর্ম, অগ্নির দ্বারা সম্পাদ্য ইষ্ট কর্মত্যাগী, অর্থাৎ অগ্নির দ্বারা সম্পাদ্য, অর্থাৎ যে কর্ম ইষ্ট কর্ম হচ্ছে অগ্নির দ্বারা সম্পাদন করা হয়, যজ্ঞ আছে যেমন অগ্নির দ্বারা সম্পাদন করা হয়, ভগবান পূজা করা হয় সেখানেও ভগবানকে প্রদীপ নিবেদন করা হয়, এটা এরকম বলছে অগ্নির দ্বারা সম্পাদন করা হয়, সম্পাদনযোগ্য যে কর্তব্যগুলি সেগুলি। নিরগ্নির না চক্রিয়া, অগ্নি পরিত্যাগ করেন, অর্থাৎ আসলে এরকম আরেকটা আছে, পরবর্তীতে কোথায় বলা হয় বা একজন এরকম আছে যে আসলে সন্ন্যাসীরা তারা অগ্নি ত্যাগ করেন, এরকম একটা কথা আছে। কেন অগ্নি ত্যাগ করেন, যেমন সন্ন্যাসীরা অগ্নির সাথে সম্পর্ক, যেমন যজ্ঞ করা বা রান্না করা, সন্ন্যাসী নিজেদের জন্য ভূত রান্না করেন না, এরকম আছে, তারা অগ্নির সাথে সম্বন্ধ ত্যাগ করেন। তো এই জন্য সন্ন্যাস যেহেতু বলা হচ্ছে অগ্নির সাথে সম্বন্ধ ত্যাগ করেন, কিন্তু এখানে বলা হচ্ছে এটা না, বরং অগ্নির সাথে সম্পর্ক রেখে যিনি কর্ম করেন কিন্তু অনাসক্ত হন ফলের প্রতি তিনি হচ্ছেন তত সন্ন্যাসী। পরবর্তীটা পড়ুন, তিনি কিভাবে সন্ন্যাসী, সেই ব্যক্তি কিভাবে তিনি সন্ন্যাসী, সেটা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন। যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, সন্ন্যাস আর যোগ একই। এখানে কোনো আগে যেরকম বলছিলেন ভগবান কি অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করেন তৃতীয় অধ্যায়ে যে আপনি একবার সাংখ্য যোগের কথা বলছেন বা কর্ম একবার কর্ম করার কথা বলছেন, কোনটা করব, তো কৃষ্ণ কি বলছিলেন সাংখ্য যোগ আর কর্মযোগের মধ্যে পার্থক্য নেই, যিনি অজ্ঞ তিনিই পার্থক্য দর্শন করেন। একইভাবে এখানে কৃষ্ণ আবার বলছেন যে সন্ন্যাস বা এই সন্ন্যাস গ্রহণ করা এবং কর্ম করা এর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, বা যোগ অষ্টাঙ্গ যোগ এবং সন্ন্যাসের মধ্যে কোনো কর্মযোগের মধ্যে পার্থক্য নেই। কি প্রকারের সেটা এই এখানে বর্ণনা। তো আসলে যোগ মানে কি, তো আমি এটা পরবর্তী, যদিও ভক্তিবিনোদ ঠাকুর এটা পরবর্তী শেষ শ্লোকে ব্যাখ্যা করছেন কিন্তু এখানে রিলেটেড আমরা এখানে আলোচনা করছি 40 নম্বর শ্লোকের বা শেষের শ্লোকের পরিপ্রেক্ষিতে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে যোগী নাম অপি সর্বেশা মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভক্তদে ইয়োমাম সমে যুক্ত তম মতন। তো আসলে যোগটা কি, সব কিছু মিলে একটা যোগ বলছেন, যোগটা একটা সিঁড়ির মতো, একটা সিঁড়ির মতো, এটাই হচ্ছে মূল কথা, মূল ব্যাপার। হ্যাঁ, তো এখন দেখুন আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখুন এখানে, যে তার মানে কি বলে, নিষ্কাম কর্মযোগ থেকে জ্ঞানযোগ শ্রেষ্ঠ, জ্ঞানযোগ থেকে অষ্টাঙ্গযোগ শ্রেষ্ঠ, অষ্টাঙ্গযোগ থেকে ভক্তিযোগ শ্রেষ্ঠ। তার মানে কর্ম করতে হবে, প্রথমত সকাম কর্ম আছে, এটা সবার নিকৃষ্ট সকাম কর্ম, তারপরে নিষ্কাম কর্মযোগ, কর্ম করতে হবে সবাইকে, কর্ম করতে হবে সবাইকে, সবার জন্য একটা কর্মযোগ, কর্ম করতে হবে নিষ্কাম কর্ম। কিন্তু যিনি আরো উন্নত স্তরে গিয়েছেন, জ্ঞান যুগের স্তরে যেতে পেরেছেন, তিনি সেই নিষ্কাম কর্মকে পরিত্যাগ করতে, কর্মকে পরিত্যাগ করতে পারেন। এই জন্য গতকালকে আমরা দেখছিলাম যে কৃষ্ণ অর্জুনের কাছে ব্যাখ্যা করছেন যে হে অর্জুন, সেরকম যুগী যিনি আত্মাতে আনন্দ লাভ করেন, আত্মাতে ক্রীড়া করেন, তিনি কর্ম পরিত্যাগ করতে পারেন, তার জন্য কর্মযুগ না, তার জন্য কর্মযুগ না। কিন্তু তুমি সেই স্তরে এখনো আসতে পারোনি, তুমি যেহেতু এখনো আত্মীয় স্বজনদের মধ্যে প্রতি তোমার আকর্ষণ আছে, তুমি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করছো, তাই তোমাকে কর্ম করতে হবে, তুমি জ্ঞান লাভ করো এবং কর্ম করো। এ হচ্ছে মূল যোগের পন্থা, যেটা এই অধ্যায়ে ব্যাখ্যা করা হবে। পরবর্তী শ্লোকটা পড়ুন, 3 নম্বর। এখন কথা হচ্ছে, তাহলে ঠিক আছে কর্ম করব, অর্জুন বলছেন কর্ম করব, কিন্তু কতদিন কর্ম করব, আপনাকে কাজটা করতে কতদিন ধরে করব, আমি সারা জীবনেই করে যাব কর্ম? তো তখন এই জন্য এটা বলছেন কতক্ষণ কর্ম করতে হয়। তো এই জন্য তিনি এই শ্লোকে বলছেন দুটা স্তর আছে যোগে, অষ্টাঙ্গ যোগের দুটি স্তর। দুটি স্তর কি কি? আরুরুক্ষ আর আরুরুক্ষ আর আরুরস্য, আরুরস্য আর আরু রুক্ষ। আরু রুক্ষ মানে কি? আরোহণ করতে ইচ্ছুক। যেমন মুমুক্ষু মানে কি? মুক্তিকে, মুক্তি লাভ করতে উৎসুক, মুমুক্ষু মুক্তি লাভ করতে উৎসুক। কিভাবে? আরু রুক্ষ অর্থাৎ আরোহণ করতে উৎসুক, আরোহণ করতে ইচ্ছা করছে, অর্থাৎ যিনি এখনো আরোহণ করেননি, এখনো আরোহণ করেননি তিনি, বা হয়তো নিষ্কাম কর্ম স্তরে আছে, আরোহণ করা শুরু করেছে, তিনি হচ্ছে আরু রুক্ষ, নবীন, তাকে বলা হচ্ছে অনুষ্ঠানে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন। কিন্তু যিনি ইতিমধ্যে যোগারূঢ় অর্থাৎ আরোহণ করে ফেলেছেন, তিনি হচ্ছেন সিদ্ধ। যিনি আরুরুক্ষ তিনি হচ্ছেন সাধক নবীন, আর যিনি আরোহণ করে ফেলেছেন তিনি হচ্ছেন সিদ্ধ, বা এর মধ্যে তিনি উন্নত। এই দুটো স্তরের কথা বলছেন। তো যিনি আরুরো যোগারূঢ় তিনি কর্ম পরিত্যাগ করতে পারেন, কারণ তিনি কর্মযোগ নিষ্কাম কর্মকে পরিত্যাগ করে উপরে চলে গেছেন, তার জন্য নিষ্কাম কর্ম না, তিনি উপরে, তিনি এটা পরিত্যাগ করতে পারেন। তো এই জন্য এই শ্লোকে দেখুন বলুন বলছেন প্রভুপাদ, এই যোগকে একটি সিঁড়ির সাথে তুলনা করা যায়, এই সিঁড়ি যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু, এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। এই সিঁড়ির মাধ্যমে ধীরে 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 উপরে উঠা যায়। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম আছে, উচ্চতার ক্রম অনুযায়ী, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ। হ্যাঁ, সেটি 3 ভাগে বিভক্ত, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ। জ্ঞানযোগ, ধ্যানযোগ, অষ্টাঙ্গযোগ, ভক্তিযোগ, তারও নিচে আছে নিষ্কাম কর্মযোগ। সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারূঢ় বা যোগারুরুক্ষু বা যোগারূঢ় স্তর বলা হয়। প্রথম সোপানটা হচ্ছে যোগারুরুক্ষু, আর সর্বোচ্চটা হচ্ছে যোগারূঢ়। তারা উৎসুক, তারা মাত্র ইচ্ছা করছেন। তিনি হচ্ছেন কিনা তার হওয়া উচিত নিষ্কাম, কৃষ্ণ ভক্তের নিষ্কাম হওয়া উচিত। কৃষ্ণ ভক্ত মানেই কি? তিনি ভগবানকে চান, ভগবানকে ছাড়া আর কিন্তু অন্য কেউ চান না, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, তিনি হচ্ছেন যথাযথ কৃষ্ণ ভক্ত। তো এখানে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত মানে যথাযথ প্রকৃষ্ট কৃষ্ণভক্তের কথা বলা হচ্ছে, সবার কথা না। এই জন্য কৃষ্ণভক্তের মধ্যেও সেখানে আমরা জানি কনিষ্ঠ উত্তম মধ্যম ভেদ আছে। তো যেমন বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম, তো সেরকম বৈষ্ণবতম ভক্তের কথা বলা হচ্ছে এখানে, যিনি নিষ্কাম কৃষ্ণভক্ত। যেমন সাধক আর সিদ্ধ, যিনি সাধক মানে কি ভক্তি লাভ করতে, প্রেম লাভের প্রতি উৎসুক, আমরা প্রেম লাভ করতে চাই, সাধক সাধনা করছি আমরা, আমাদেরকে সাধনা করে যেতে হবে, বা কর্ম বিভিন্ন কিছু পন্থা দিয়েছেন, কিন্তু যিনি প্রেম লাভ করেছেন, কিন্তু ভক্তিতে, এটাই আগে বলছিলাম আমরা যে ভক্তিতে এটাই হচ্ছে পার্থক্য। অন্যান্য পন্থায় হচ্ছে কি যে সিদ্ধি লাভ করলে আর সাধনার প্রয়োজন নেই, সিদ্ধি লাভ করে ফেলেছি সাধনা দিয়ে কি করবো আর, কিন্তু ভক্তিতে সিদ্ধি লাভ করলে সাধনাটা আরও দৃঢ় হয়, আরও দৃঢ় হয়, আরও বেশি করে ভক্ত সেই ভক্তির পন্থা গ্রহণ করেন। পরবর্তী শ্লোকটা পড়ুন। না, এখন নিষ্কাম যুগে প্রথম স্তরে আছেন। আরুরও মানে সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধি লাভ। এখানে প্রভুপাদ বলছেন যে এই সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যুগারুড়ো রুক্ষ যুগারুড়ো স্তর বলা হয়। হ্যাঁ, তিনি ভক্তিযুগের স্তরে আসতে পারেন বা ভক্তিযুগ শুরু করছেন সেরকম হতে পারে, অষ্টাঙ্গ পথ এটা নিশ্চিত, এটা নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, ভক্তিযুগ শুরুর স্তরে থাকতে পারেন তিনি, ভক্তিযোগ শুরুর স্তরে, প্রাথমিক স্তরে তিনি থাকতে পারেন, জাস্ট যাচ্ছেন সেখানে। তাৎপর্য দেখুন, আগ্রেশ লোকে বলছেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত, কৃষ্ণভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই কৃষ্ণের কথা স্মরণ করিত, এটা এটাকেই বলা হচ্ছে যুগারুড় স্তর। এই তখন এই যুগারুড় স্তরটা আসলে কি, এটা পরবর্তী শ্লোকে চার নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, যে সেই যে আগ্রেশ লোকে বলছেন তিনি ইতিমধ্যে যুগারুড় হয়েছেন, সেই যুগারুড় স্তর কীভাবে লাভ করা যায়, যুগারুড় বলতে কাকে বোঝায়, সেটা চার নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। যখন সমস্ত শোকভোগের সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন, আসক্তিরহিত, আসক্তিরহিত সম্বন্ধ সহিত বিষয়সমূহ সকলই মাধব। এই জন্য আসক্তির এই হচ্ছে মূল ব্যাপার এখানে, ত্যাগ করা, কর্মটা ত্যাগ করা না। একবার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি প্রবচন দিচ্ছিলেন এরকম সকালবেলা ভাগবত পাঠ দিচ্ছিলেন, যে আমাদের এই জড় বিষয়ের প্রতি আসক্ত, অনাসক্ত হতে হবে, আসক্তি পরিত্যাগ করতে হবে, প্রবচন দিচ্ছিলেন। তো দুপুরবেলা উনি বসে বসে গ্রন্থ লিখছিলেন বা লিখছিলেন কিছু, হঠাৎ দেখলেন একটা বাদর ভগবানের ভোগমন্দির রান্নাঘর থেকে বা ভোগমন্দির থেকে একটা কলা চুরি করে নিয়ে পালাচ্ছে। তো ভক্তি একটা লাঠি নিয়ে বাদরের পিছনে পিছনে ছুটছেন, পিছনে পিছনে ছুটছেন। তো যাই হোক, তখন তিনি ফিরে এলেন, তো তখন তার সেই সেবক ছিল, তিনি বলছিলেন গুরুদেব আপনি সকালবেলা বললেন ক্লাসে যে আমাদের অনাসক্ত হতে হবে বিষয় থেকে, কিন্তু একটা কলার পিছনে আপনি ছুটছেন, কলা আনার পিছনে বাদর নিয়ে গেছে, কী হয়েছে তাদের? তখন ভক্তিনাথ ঠাকুর বলছেন, হ্যাঁ আমাদের বিষয় শাস্তিতে মুক্ত হতে হবে, কিন্তু এটা আমার জন্য বিষয় না, এটা রাধারানীর কলা ছিল, এটা ভগবানের ভোগের জন্য নিয়ে আসা হয়েছে, আর বাদর সেখান থেকে চুরি করে নিয়ে গেছে, তাই এটা হচ্ছে অনাশক্তি। যেমন প্রভুপাদকে একবার বলছে, প্রভুপাদ একজন নতুন, একটা নতুন ধর্ম সংস্থা সংগঠন এসছে, একজন ধর্মগুরু এসছেন, তো তার অনেক অনুগামী, কেন এত অনুগামী, কারণ তার অনুগামীরা তার একটা পোস্টার বানিয়েছে, চিত্র বানিয়েছে, চিত্রটা কীরকম, অনেক ধন সম্পদ টাকা পয়সা সোনা গহনা রাখা আছে একদিকে, তিনি অন্যদিকে তাকিয়ে আছেন, মানে উনি ফিরেও তাকাচ্ছেন না, এরকম একটা পোস্টার বানিয়েছে, একদিকে সব ধন সম্পদ টাকা পয়সা রাখা, উনি অন্যদিকে তাকিয়ে আছে, এরকম একটা পোস্টার বানিয়েছে। এই জন্য সবাই ভাবছে বা কত বিরক্ত তিনি, কত বৈরাগী তিনি, এদের কাছে যাই আমরা, ত্যাগী। তো প্রভুপাদ বললেন তোমরা আমার একটা পোস্টার বানাও, কীরকম পোস্টার, সব ধন সম্পদ টাকা পয়সা রাখবে এখানে, আর আমি এগুলোকে এরকম ধরে আছি, এরকম একটা পোস্টার বানাও। বলে কেন, তাহলে এতে এতে তো উল্টো হয়ে যাবে। প্রভুপাদ বলছে না, কেন উল্টো হবে না, কারণ আমি সবাইকে দেখাতে চাই এটাই যে কৃষ্ণ সেবার জন্য প্রয়োজন হলে আমি বিশ্বের সমস্ত সকল ধন সম্পদ গ্রহণ করতে রাজি আছি, ভগবানের সেবার জন্য সমস্ত কিছু গ্রহণ করতে আমরা রাজি আছি, আর ভগবানের সেবার জন্য না হলে আমরা কোনো কিছু গ্রহণ করতে রাজি নেই নই। এটাই হচ্ছে মূল ব্যাপার, যোগারূঢ় স্তর, প্রকৃষ্ট যোগারূঢ় স্তর। কৃষ্ণভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সবকিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। এজন্য ব্যাপার হচ্ছে এটাই যে কেউ যদি ভক্তি না করে তাহলে সে কর্ম কর্মসভায় করতেই হবে, হয় এটা করুন না হয় ওটা করুন। এজন্য আগের অধ্যায় বলছিল, ব্যাখ্যা করা হচ্ছিল যে যেমন কেউ যদি এরকম কর্ম ত্যাগ করে, সে ভক্তি করছে না কিন্তু কর্ম ত্যাগ করে দিয়েছে। কেউ যদি ভক্তি না করে তাহলে কর্ম করা উচিত তার, কারণ আমাদের সবার জন্মের সাথে সাথে বলা হচ্ছে দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, পরিবারের প্রতি, পিতৃপুরুষের প্রতি ঋণ আছে, আমাদের জগতের প্রতি ঋণ আছে, সেই ঋণ শোধ করার জন্য আমাদের কর্ম করা উচিত। কিন্তু কেউ যদি ভক্তি গ্রহণ করে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃম নাম ন কিঙ্করণ আয়ম ঋণী চরাজন সর্বাত্মনায় শরণম শরণ্যম গত মুকুন্দ পরিত্য করতাম, কেউ যদি ভগবত ভক্তিকে সর্বাত্মনা সর্বত হয়ে ভগবানের চরণে সমর্পণ করে নিজেকে, তাহলে কেবলমাত্র সে এই কর্ম পরিত্যাগ করতে বা পারে বা সে সমস্ত ঋণ থেকে মুক্ত হতে পারে। কিন্তু সেটা যদি না হয় তাহলে সে ঋণ থেকে মুক্ত হবে না, তাকে অবশ্যই কর্ম করা উচিত। এখন যদি এইরকম হৃদয় শুদ্ধ না হয়ে ভগবানের কাছে সর্বতভাবে শরণাগত না হয়ে যদি কর্ম পরিত্যাগ, তাহলে কি হবে তার? সে মিথ্যাচারী। এবং বলছে সে তো কর্ম ত্যাগ করলেও কমপক্ষে তাকে খেতে তো হবে, খেতে হবে তাকে, তাকে হাঁটতে হবে, হাঁটার সময় তার পায়ের নিচে অনেক পিঁপড়া আসতে পারে, পোকা আসতে পারে, মারা যেতে পারে, তার পাপ হবে, সেখানে কর্মফল আসতে হবে। সে যখন কর্ম, সে হয়তো ভিক্ষা করতে পারে, তো যার কাছ থেকে ভিক্ষা করছে সেই ব্যক্তি কর্ম তার কাছে আসতে পারে, যার কাছ থেকে ডোনেশন গ্রহণ করে তার কর্ম আসতে পারে। তো এই জন্য আর তখন দেখা যাবে সেই কর্মের ফল গ্রহণ করতে করতে সে তখন নিজেই একসময় কর্মে প্রবৃত্ত হয়ে যাবে, আবার আবার সেখান থেকে পতন হবে তার। এরকম প্রভুপাদ বলছে ভাগবত প্রথম স্কন্ধে। তো সেরকম তারা যোগ করে, অষ্টাঙ্গ যোগ করে বা এই সেই করে তারা প্রকৃতভাবে হৃদয় শুদ্ধ না হয়েই কর্ম ত্যাগ করে, কিন্তু পরবর্তীতে আবার তারা এই জগতে আসে এবং তারা তাদের ধনী শিষ্যের গোলামে পরিণত হয়। শিষ্য বানাবে, ধনী শিষ্য কয়েকজনকে ধনী শিষ্য বানাবে, তারা টাকা পয়সা দেবে, তাদের কথা মতো কথা মানবে। এরকম দেখা যায় জগতে অনেকে, অনেক অনেক ধনী বড় বড় ব্যক্তি আছেন, তাদের গুরুদেব আছেন, গুরুদেব সবসময় সাথে সাথে থাকেন, যা কিছু করবে গুরুদেবকে বলে, গুরুদেবের সাথে গুরুদেব আপনি স্পর্শ করে দিন, গুরুদেবের টাচ করে দিন, গুরুদেবের কৃপায় সবকিছু পাচ্ছে। কিন্তু আসলে সে গুরুদেবকে তার ঘেনা গুলামে পরিণত করছে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ব্যাখ্যা করছেন, তাৎপর্য ব্যাখ্যা করছেন। তো এখন চার নম্বর শ্লোকে কি ব্যাখ্যা করলেন? চার নম্বর শ্লোকে কি বিষয়বস্তু ছিল? যোগারূঢ় কে আসলে? যোগারূঢ়ের সংজ্ঞা দিচ্ছেন এখানে। এখন কি যোগারূঢ়ের সংজ্ঞা কি দিলেন? সর্বসংকল্প সন্ন্যাসী, সমস্ত সংকল্প পরিত্যাগ করতে হবে। সংকল্প আমরা কিসের দ্বারা করি? মনের দ্বারা। মনের কাজ কি? সংকল্প বিকল্প। মনের কাজ হচ্ছে সংকল্প আর বিকল্প, এটা হচ্ছে মনের কাজ। তো এখন সংকল্প ত্যাগ করতে হলে কি করতে হবে আমাদেরকে? তার মানে মনকে শুদ্ধ করতে হবে, না হলে আমরা সংকল্প ত্যাগ করতে পারবো না। মনই হচ্ছে মূল ব্যাপার এখানে। তাই আমাদের মনের অবস্থা কীরকম, মনের স্থিতি কীরকম, তার উপরে নির্ভর করে আমরা এই সংকল্প ত্যাগ করতে পারবো কি না। আর যদি মন আমাদের শুদ্ধ না হয় তাহলে সংকল্প ত্যাগ করতে পারবো না, যদি সংকল্প ত্যাগ করতে না পারি তাহলে আমরা যোগারূঢ় হতে পারবো না। বা অন্যভাবে ঘুরিয়ে বলতে গেলে, যোগারূঢ় হতে গেলে আমাদেরকে প্রথমত সংকল্প ত্যাগ করতে হবে, সংকল্প ত্যাগ করতে গেলে আমাদেরকে প্রথমত মন শুদ্ধ করতে হবে। হ্যাঁ অবশ্যই, সেটাই আমরা বলছিলাম যে আমাদের জাগতিক ইচ্ছা পরিত্যাগ করতে হবে, কিন্তু ভগবানের প্রতি আসক্ত হওয়ার জন্য সেরকম ইচ্ছা আমাদের থাকা উচিত। জড় সংকল্প ত্যাগ, বিষয় সংকল্প ত্যাগ, কৃষ্ণ সংকল্প গ্রহণ করা, এটা করতে হবে আমাদের। তো এই জন্য পরবর্তী শ্লোকে বলছেন যে মনই হচ্ছে বন্ধু, মনই হচ্ছে শত্রু, এই মনটাই হচ্ছে মূল ব্যাপার। পড়ুন, এটা অনুবাদটা পড়ুন। মন জীবের অবস্থা ভেদে বন্ধু কিংবা শত্রু। তো বলছেন প্রভুপাদ, অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ, মন আত্মাকে বুঝায়। যেমন এখানে বলা, এখানে মনের কথা কোথায় বলা হচ্ছে? এখানে তো আত্মার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আত্মেইব হি আত্মনো বন্ধুর, আত্মেইব রিপুর আত্মনো, আত্মাই হচ্ছে বন্ধু, আত্মাই হচ্ছে শত্রু। কিন্তু এখানে মনের কথা কেন বলা হচ্ছে? কারণ আত্মা কথার দ্বারা অনেক সময় দেহকে বোঝায়, কখনো মনকে বোঝায়, কখনো জীবাত্মাকে বোঝায়, কখনো পরমাত্মাকে বোঝায়, কখনো আত্মাকেই বোঝায়, কখনো হৃদয়কে বোঝায়, চিত্তকে বোঝায়। এভাবে আত্মা কথার দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন কিছুকে বোঝায়। তো এখানে যেহেতু যোগের পন্থায় মনই হচ্ছে মূল কেন্দ্র সকল যোগাভ্যাস, এই যে যোগাভ্যাসের পন্থাটা আছে না, নিষ্কাম কর্ম থেকে শুরু করে ভক্তিযোগ পর্যন্ত, সব কিছুর মূল কেন্দ্র হচ্ছে মন। মনের স্থিতি কী, সেজন্য আমরা ওই দিন বলছিলাম যে গায়ক আছেন তার সম্পদ কী? গলা, কণ্ঠ। কণ্ঠ কীরকম, অনেক যত্ন নেবেন তিনি না, আমি কণ্ঠ, আমি যেন আমার কণ্ঠটাই হচ্ছে আমার মূল সম্পদ, কণ্ঠ কিছু নষ্ট হয়ে গেলে আমার কোনো দাম নেই, আমার কোনো মূল্য নেই, আমার কোনো শক্তি নেই। যিনি খেলোয়াড় আছেন বা তিনি যোদ্ধা আছেন, তার সম্পদ তার দেহ, দেহর তিনি যত্ন নেন। একইভাবে যিনি কৃষ্ণ ভক্ত আছেন তার সম্পদ হচ্ছে তার মন, তাই তিনি মনের যত্ন নেন। যে আমি যেহেতু ভক্ত, আমার মূল বা যোগী যিনি তার মূল সম্পদ হচ্ছে মন, তাই তিনি যত্ন নেন। কারণ আমার মন যদি মলিন হয়, মন যদি নষ্ট হয়, তাহলে আমি মনের দ্বারা যোগ করতে পারবো না, মন সংযুক্ত হবে না। এই জন্য আমাদের মন যেন মলিন না হয়, সেজন্য সবসময় সব কিছুর মূলে হচ্ছে এটাই, আমরা এই যে সাধন ভক্তি বিধি নিষেধ, কেন এই বিধি, কেন এই নিষেধ দেওয়া হচ্ছে? যেন আমরা মনটাকে আমরা যত্ন নিতে পারি, মনটাকে আমরা রক্ষা করতে পারি। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে হয় না কৃষ্ণ ভোজ, কৃষ্ণ স্মরণ। মন মলিন হলে আমরা কৃষ্ণ স্মরণ করতে পারি না। এই জন্য বিষয়ের অন্ন খাওয়া, বিষয়ের সঙ্গ করা, বিষয়ের সঙ্গ করা, বা যে বিষয়ের সঙ্গ করে তার সঙ্গ করা, এইসব কিছু বলা হচ্ছে মলিন মন, মন মলিন হয়। এই জন্য আমাদের এই জিনিসটা রাখা যায়, কীভাবে এই মনটাকে শুদ্ধ রাখা যায়। আর না হলে যেমন অনেক কিছু, অনেক কিছু অনেক সময় বলে থাকেন ভক্তরা, এই করবো না, ওই করবো, ওইটা অনেক অনেক তর্ক বিতর্ক চলবে না, এটা করবো না, ওটা করবো, সয়াবিন খাবো না, খাবো না, এটা করবো না, ওইটা, এই ব্রত করবো, হ্যাঁ করবো না, এটা করবো। মূল কথা হচ্ছে আমাদের মন, মূল কথা হচ্ছে আমাদের মন। যে যদি একটা কাজ করার পর, করার ফলে এটা আমাদের মনকে দূষিত করে, আমাদের মনটা বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলে এটা আমরা নিঃসন্দেহে এটা পরিত্যাগ করব। আর যদি কোনো কাজ করার পরে না, মনটা আমার প্রভাব পড়ছে না, কিন্তু বরং তো মন আমার ভগবানের প্রতি যুক্ত হচ্ছে, তাহলে সেই কাজটা আর অনায়াসে করবো। সেটা যেন মূল তত্ত্ব হচ্ছে এটাই, স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন যাত উচিত সর্বে বিধি নিষেধাসুর এ তয়ো রবকিং করা। সবসময় কৃষ্ণকে স্মরণ করুন, কখনো তাকে ভুলে যাবেন না, এটাই হচ্ছে মূল তত্ত্ব, মূল সূত্র, মূল সিদ্ধান্ত। বাকি সমস্ত সিদ্ধান্ত, বাকি সমস্ত বিধিনিষেধ হচ্ছে এই সিদ্ধান্তের চাকর, এই সিদ্ধান্তের সেবক, এই সিদ্ধান্তের বৃত্ত, সার্ভেন্ট। আর সেজন্য বৃত্তের কাজ হচ্ছে সেবক, প্রভুর সেবা করা, প্রভুকে অনুগমন করা। যদি সেই বৃত্ত অনুগমন না করে, তাহলে সেই বৃত্তকে আমরা নির্দ্বিধায় পরিত্যাগ করতে পারি, পরিত্যাগ করতে পারি। অনেকে এরকম, যেমন একজন ভক্তিবৃত্ত মহারাজকে প্রশ্ন করেছিল, মহারাজ সেভেন আপ, স্প্রাইট এগুলো খাওয়া যাবে কি না, বলে হাসছিলেন অনেকক্ষণ। তারপরে বলছেন, এটা এটা খেলে যদি তোমার কৃষ্ণ ভক্তি হয় বা কৃষ্ণের কথা মনে হয় তাহলে খাও, যদি মনে না হয় তাহলে খেও না। তখন প্রভুপাদের ক্ষেত্রে একবার হয়েছিল, প্রভুপাদ একবার তার এরকম ডাইজেশনের প্রবলেম হচ্ছিল, হজমে সমস্যা হচ্ছিল, তো ভক্তরা সেভেন আপ নিয়ে এসছে, তো প্রভুপাদ সেভেন আপ খেয়েছেন। হ্যাঁ বলছে, না খুব ভালো তো, এটা ভালো জিনিস, এটার জন্য ভালো হচ্ছে। ভক্তরা বলছে, হ্যাঁ প্রভুপাদ সেভেন আপ খুব পছন্দ করেছে। কিছুদিন পরে আবার নিয়ে এসছে প্রভুপাদ যেন সেভেন আপ, প্রভুপাদ আবার খাবার খেয়েছেন, বলছেন হ্যাঁ আচ্ছা ভালো জিনিস এটা। তো কথাটা সব জায়গায় স্প্রেড হয়ে গেছে, এখন ভক্তরা হয়েছে কি একদম সবাই সেভেন আপ খাওয়া শুরু করে দিয়েছে, প্রতিদিন সেভেন আপ খাওয়াছে। তখন এটা প্রভুপাদের কাছে এসছে, প্রভুপাদ বলে এটা কী ধরনের, এটা হচ্ছে অপরিপক্ক, অপরিপক্ক কনিষ্ঠ শিষ্য। আমি একটা কারণে একটা বিষয়ের জন্য বলেছিলাম যে এটা ঠিক আছে, ভালো আছে, পেটের জন্য হজমের জন্য ভালো, তার মানে এমন না যে এটা আমাদের সবসময় এটা একটা নিয়ম হয়ে গেছে, এটা হচ্ছে অনুকরণ, এটাই হচ্ছে অনুকরণ। এই জন্য সিদ্ধান্ত বা শিক্ষা যদি না বুঝি আমরা, তাহলে আমরা এই যে বাহ্যিকভাবে অনুকরণে আমরা পড়ে যেতে থাকতে পারি। তো এই জন্য এখানে সেই মনের কথা বলছেন, মনই বন্ধু, মনই হচ্ছে শত্রু। এখানে খুব সুন্দর একটা শ্লোক উদ্ধৃত করছেন অমৃত বিন্দু উপনিষদ থেকে, মনো এব মনুষ্যানাম কারণম বন্ধ মুক্ষয়ঃ বন্ধায় বিষয় সঙ্গ মুক্তেই নির্বিষয়ম মনঃ। মনই হচ্ছে দুঃখের কারণ, বা মনই হচ্ছে বন্ধু, মনই হচ্ছে শত্রু। তো এখন কখন আমরা বলতে পারি এই কথা, এর কথার মানে কি? মন বন্ধু, মন শত্রু, একটা জিনিস কিভাবে বন্ধু হয় বা শত্রু হয়, কখন সে বন্ধু হয় কখন সে শত্রু হয়, এটা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন। কার মন বন্ধু, কার মন শত্রু? ছ নম্বর শ্লোকটা পড়ুন। হ্যাঁ, তো যার কি প্রকার মন বন্ধু আর কি প্রকারে মন শত্রু হয় সেটা এখানে বলছেন। যা যিনি তার মনকে জয় করেছেন বন্ধু, যিনি মনকে জয় করেছেন শত্রু। সহজ কথা, এটাই হচ্ছে মূল ব্যাপার। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে, তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য ওই দুই নষ্ট হয়ে যায়, দুই নষ্ট হয়ে যায়। যদি মনকে আমরা, যে মানুষ মনকে দমন করছে না, নিয়ন্ত্রণ, সে হচ্ছে তার মন তার শত্রু, এবং শত্রুর সাথে আমরা বাস করছি। একজন মহারাজ বলছিলেন, উদাহরণ দিচ্ছিলেন, মনে করুন কোনো পার্টিতে কোনো অনুষ্ঠানে গেলেন, যেমন বলছেন নারিকেলের কচুরি, কাঁচা নারকেলের কচুরি বানিয়েছে, খুব সুস্বাদু, প্রভুপাদের খুব প্রিয় ছিল কচুরি খাওয়া, খুব সুস্বাদু কাঁচা নারকেলের কচুরি। কোনো অনুষ্ঠানে গেছেন, বৈষ্ণব সেবায় গেছেন, কাঁচা নারকেলের কচুরি, বলে বাহ কাঁচা নারকেল অনেকদিন পরে পেয়েছি, তো খাই একটা, খাও একটা খেলাম। তারপর মন কি বলছে, হ্যাঁ অনেকদিন পরে পেয়েছি, আর কখন পাবো, আরেকটা খাও, আরেকটা খেলাম, দুটা খেলাম, ঠিক আছে দুটো যখন খেলাম আরেকটা খেলাম, তিন নাম্বারটা ভালো, তিন নাম্বারটা খাই, এটা ভালো সংখ্যা তিন, আরেকটা খেলাম, ঠিক আছে তিনটা যখন খেয়েই নিয়েছি খাই, কবে আবার পাবো, এত সুস্বাদু কচুরি, প্রভুপাদের প্রিয় ছিল, খাও আরও দুই একটা খেলাম। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই নারিকেলের কচুরি একটু একটু বেশি খেলে এটা পেটের জন্য ক্ষতিকর। রাতের বেলা ঘুমিয়ে আছেন, মনে করুন ফিস ছিল দুপুরে বা সন্ধ্যার সময় ফিস ছিল, খেলেন কচুরি, রাত্রেবেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে মধ্যরাত্রে ঘুম ভাঙল, পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে, কামড়াচ্ছে উদরের মধ্যে, তখন মন বলছে কি, তুই বোকা, কেন এতগুলো খেয়েছো, মূর্খ, এতগুলো কে খেতে বলেছে তোমাকে? ওই মনই বলছে, মনই বলছে, কেন এতগুলো খেয়েছো, কেন এতগুলো খেয়েছো? তো ও এই হচ্ছে ব্যাপার, এই মনই আগে বলে দিয়েছে, এখন মনই আবার যার জন্য চুরি করি সে বলে চোর না, এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য ইংরেজিতে একটা কথা বলে, ইউ চিট মি ওয়ান্স শেম অন ইউ, ইউ চিট মি টুয়াইস শেম অন মি, যে আপনি আমাকে প্রথমবার প্রতারণা করেছেন, আপনাকে ধিক্কার, ধিক্কার দিচ্ছি আপনাকে, আপনি আমাকে প্রতারণা করেছেন প্রথমবার, কিন্তু আপনি আমার দ্বিতীয়বার প্রতারণা করেছেন আমাকে ধিক্কার, এ কথার মানে কি? কেন বলছেন এরকম? হ্যাঁ, প্রথমবার আপনি প্রতারণা করেন ঠিক আছে, এটা আপনাকে ধিক্কার, এটা এটা আমার কোনো দোষ নেই, কারণ আমার আমার উচিত হচ্ছে সবাইকে বিশ্বাস করা, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনাকে আমি বিশ্বাস দিয়েছিলাম, কিন্তু আপনি আমার বিশ্বাস ভঙ্গ করেছেন, আপনাকে ধিক্কার দিচ্ছি আমি, কিন্তু দ্বিতীয়বার আপনি প্রতারণা করেছেন আমাকে ধিক্কার, কেন? কারণ প্রথমবার যেহেতু আপনি আমাকে প্রতারণা করেছিলেন, তারপরও কিভাবে আমি আপনাকে বিশ্বাস করলাম, তারপরও কেন আমি বিশ্বাস করলাম, যেন আমাকে ধিক্কার। তো এই জন্য মন আমাদেরকে প্রথমবার প্রতারণা করেছে বা করছে ঠিক আছে, হতে পারে মন ইয়ে করেছে, কিন্তু বারবার যখন সেই মনটা আমাদেরকে প্রতারণা করে, তার মানে কি, আমাদেরকে ধিক্কার, এটা হচ্ছে আমাদের দোষ, মনের দোষ না, কেন আমরা মনের উপরে নির্ভর করছি। আমরা জানি অনেক সময় হয় না, অনেক সময় এরকম হয়, দেখবেন তত্ত্ব কথা সব জানি না, জানার পরেও এটা হচ্ছে, এটা বলছে মন বারবার, বুদ্ধি বারবার বলছে না এটা করবে, এটা ঠিক না ঠিক না ঠিক না, মন বলছে না এটাই করি এটাই করি এটাই করি, বুদ্ধি আর মনের মধ্যে একটা ইয়ে হয়, সেখানে সবসময় একটা যুদ্ধ চলে। তো এই হচ্ছে ব্যাপার, কার মন বন্ধু কার মন শত্রু সেটা ব্যাখ্যা করা হচ্ছে। এখন সাত আট নয় এই তিনটা শ্লোকে ব্যাখ্যা করছেন, সে যোগারূঢ় ব্যক্তির লক্ষণ কি, সে যোগারূঢ় ব্যক্তির লক্ষ্যে কি লক্ষণ আছে, এটা সাত আট নয় তিনটা শ্লোকে ব্যাখ্যা করছে। সাত নম্বর শ্লোকটা বলুন। সবই সমান, জিতেন্দ্রীয় প্রশান্ত চিত্ত, তিনি এই অবস্থায় বলে ব্যবহারিক সমাধি বা ভগবত তন্ময়তা, মনকে অবশ্য উর্ধ্বতন কারো বশ্যতা স্বীকার করে নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়, মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্বরে উন্নীত হন, তাই তিনি সুখ দুঃখ শীত উষ্ণ আদি জড়স্তরের জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি, অর্থাৎ ভক্তই এই এই তাৎ আসলে এই অধ্যায়ে দেখবেন একটা এটাই হচ্ছে প্রভুপাদের তাৎপর্য, মূল মাহাত্ম্য বা সৌন্দর্য। অষ্টাঙ্গযোগের কথা বলা হচ্ছে তো বারবার, অষ্টাঙ্গযোগ করা, ধ্যান করা, মন নিয়ন্ত্রণ করা, শ্বাস নেয়া, আসন করা, তো প্রভুপাদ প্রত্যেকটা শ্লোকে সেটা ব্যাখ্যা করছেন। তারপর শেষের দিকে কি বলছেন, সিদ্ধান্ত কি দিচ্ছেন, যিনি ভক্ত তার অনায়াসে এগুলো হয়ে যায়, ভক্তকে আলাদা করে এগুলোতে তো মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই, সহজ সিদ্ধান্ত এখানে প্রদান করছেন, যেটা ভগবান শেষে বলবেন, কৃষ্ণ ওই কথা এই অধ্যায়ের শেষে বলবেন যে আমার ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু প্রভুপাদ প্রত্যেকটা শ্লোকে বলে যাচ্ছেন আমার ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই সিদ্ধান্তটা প্রত্যেকটা শ্লোকে দিয়ে যাচ্ছে। তা আরও লক্ষণ দেওয়া হচ্ছে আট নম্বর শ্লোক, আট নম্বর শ্লোকটা পড়ুন। তিনি যোগারূঢ় বলে কথিত, অর্থাৎ তিনি শাস্ত্র জ্ঞান আছে, তত্ত্ব অনুভূতিতে পরিপূর্ণ, জিতেন্দ্রিয়টা আগেই বলা হচ্ছে। এখন তিনি কি করছেন, পাথর মাটি এবং সোনার মধ্যে তিনি সমদর্শী, অর্থাৎ জড়বস্তুর মধ্যে কোথাও কোনো ভেদ দর্শন করেন না। সে শাস্ত্রের কথা, শাস্ত্র জ্ঞানের কথা বলছেন প্রভুপাদ এই এই শ্লোকের তাৎপর্য, বিদ্যা পুঁথিগত বিদ্যা আর বিজ্ঞান, জ্ঞানের বিজ্ঞানের মধ্যে। এখন আট নম্বর শ্লোকে বললেন যোগারূঢ় ব্যক্তির লক্ষণ বললেন, তিনি সমদর্শী, কার প্রতি সমদর্শী, মৃৎখণ্ড প্রস্তরার সুবর্ণ। এখন ন নম্বর শ্লোকে বললেন তার থেকেও সমস্ত যোগারূঢ়দের মধ্যেও শ্রেষ্ঠ। হ্যাঁ, আসক্তি নেই তার কাছে, আপনি সোনা দিলেও যা কথা, মাটির বা পাথরের খণ্ড দিলেও একই কথা, কোনো কিছুর প্রতি আসক্ত নেই। যেমন সনাতন গোস্বামী আমি দেখেছিলাম, তিনি স্পর্শমণিকে রেখে দিয়েছেন, পরশপাত্রকে রেখে দিয়েছেন আবর্জনার কাছে, একই আবর্জনা আর এই পরশপাত্র একই, কোনো পার্থক্য নেই। এটা এটা একটা ব্যাপার, এর থেকে ঊর্ধ্ব আর একটা স্তর কি, এটা ন নম্বর শ্লোকে বলছে যোগারূঢ়দের মধ্যেও শ্রেষ্ঠকে, ন নম্বর শ্লোকে বলছেন পরম অনুবাদ। আগের শ্লোকে বলছেন তিনি সেই যোগারূঢ় ব্যক্তি মৃৎখণ্ড প্রস্তর আর পাথরের মধ্যে সমদর্শী করেন, তো কেউ হয়তো হতে পারে এরকম সমদর্শী হতে পারে, ঠিক আছে পাথর আমার আসক্তি নেই, পাথর দেখে মৃৎখণ্ড দেখে বা সোনা দেখে আমি একই রকম, আমার অনেকে এই জগতে আছে এটা এরকম করতে পারছে, সে তেমন ধনের প্রতি বা সম্পদের প্রতি জাগতিক বস্তুর প্রতি আসক্ত না, এটা সহজ। তার থেকে কঠিন কি মানুষের সাথে, কারণ পাথর তো আমার সাথে আর আমি যদি তার প্রতি আসক্ত না হই, পাথর তো আমাকে আর ডিস্টার্ব করছে না, বিরক্ত করছে না, আমাকে বিরক্ত করছে না, ঠিক আছে থাক, কিন্তু মানুষের সাথে সমদর্শী হওয়া এটাও চার একটু কঠিন। কেন কঠিন, কারণ একটা আদান প্রদান আছে সেখানে, কোনো মানুষ বন্ধু হবে কোনো মানুষ শত্রু হবে, সেটাই বলছেন এখানে। কেউ সুহৃদ, সুহৃদ মানে হচ্ছে কে, সুহৃদ মানে হচ্ছে যিনি আমাদের হিতাকাঙ্ক্ষী, শুভ কামনা করেন, মিত্র মানে হচ্ছে যিনি আমাদের সাহায্য করেন, বিপদের সময় সাহায্য করেন হচ্ছে মিত্র, স্নেহভরত উপকার করেন, অরি মানে হচ্ছে শত্রু, শত্রু অরি, উদাসীন, উদাসীন মানে হচ্ছে কি, তিনি বিবাদ পক্ষে বলা হচ্ছে, অর্থাৎ দুটা পক্ষের মধ্যে সবার প্রতি উদাসীন, কারোর প্রতি আসক্ত না অনাসক্ত, মধ্যস্থ যিনি বিবাদী পক্ষ, উভয় পক্ষের দুটা দলের মধ্যে ঝামেলা হচ্ছে, তিনি দুটা দলেরই তিনি হিত কামনা করছেন, মধ্যস্থ, মৎসর, মৎসর ব্যক্তি হিংসাপরায়ণ, বন্ধু আবার মিত্রর কথা বলছে, ধার্মিক পাপাচারী, এই সমস্ত ব্যক্তি সকলের প্রতি তিনি সমবুদ্ধি। এখন বন্ধুর প্রতি আমরা সমবুদ্ধি হতে পারি, শত্রুর প্রতি সমবুদ্ধি হওয়া, যে আমার শত্রুতা করছে আমার ক্ষতি করছে তার প্রতি, তার তার প্রতি ক্রুদ্ধ না হওয়া, এটা কি সহজ কথা, কঠিন। তার থেকে কঠিন কি, সে শত্রুর হিত কামনা করা, একটা হচ্ছে, একটা স্তর হচ্ছে কি যে পাথর সোনা মাটির মধ্যে পার্থক্য নিরূপণ করা, এটা হচ্ছে একটা স্তর, তার ঊর্ধ্বস্তর হচ্ছে শত্রু বন্ধুর প্রতিও সমদর্শী হওয়া, শত্রুর প্রতি সমদর্শী, সবার প্রতি সমান বাস। কিন্তু এর থেকে ঊর্ধ্বে হচ্ছে কি, এমনকি শত্রুরও মঙ্গল কামনা করা। যেমন আমরা কার কাছে দেখেছিলাম, হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের আদি ভক্তের কাছে দেখেছি, তিনি হচ্ছেন যোগারূঢ়দের মধ্যেও সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ, সেই কথা ব্যাখ্যা করছেন। অর্থাৎ এই 7-8-9 যোগারূঢ় ব্যক্তিদের লক্ষণ বর্ণনা করলেন। তো সেই জন্য উত্তম ভক্ত, তিনি উত্তম ভক্ত কিন্তু তিনি মধ্যম স্তরে নেমে আসেন। নিজে ভক্তি আচরণ করার সময় তিনি উত্তম ভক্তি আচরণ করেন, কারণ প্রচার করতে যান তিনি, সেখানে তিনি ভেদভাব করেন, এ হচ্ছে মধ্যম ভক্ত। মধ্যম ভক্ত স্তরে নেমে আসে তিনি, তার মানে তার পতন হয়, তিনি ওখানে এসে আচরণ করেন, ওই রকম আচরণ করেন তিনি তাৎ ক্ষণকালের জন্য। এখন 10-36 পর্যন্ত সেই অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে। 10 নম্বর শ্লোকটা পতন হয় না, তা পতন হয় না, তিনি আচরণ করছেন লোকশিক্ষার জন্যে, লোকসংগ্রহ যেটা বলছিলাম আমরা। হ্যাঁ, তিনি নিজে ভক্তি আচরণ করার জন্য উত্তম, অর্থাৎ নিজে যখন ভক্তি করবেন, হ্যাঁ, তিনি কোনো ভেদভাব করছেন না, কে উত্তম কে মধ্যম, সব কিছু নিজের প্রতি তিনি ভক্তি করছেন বা নিজে ভক্তিতে ফোকাস আছেন। কে কি করছে, কে কি দোষ করলো, কে ভালো করলো, কে বেশি খেলো, কে কম খেলো, কে এটা করলো, কে সেটা করলো, কে আচরণ অনুসরণ করলো না করলো, এটা তিনি অনুসরণ করেন না। যখন তিনি প্রচার করছেন, তার দায়িত্ব তিনি পেয়েছেন, সেরকম প্রচারক বা দায়িত্ব পেয়েছেন, কারো তিনি কাউন্সিলার বা কারো ইনচার্জ প্রচার করছেন, তখন তিনি দেখেন যে না, তোমার এটা করা ঠিক না, ওটা করা ঠিক, শাসন করেন, গুরুরূপে তিনি আচরণ করেন, শাসন করেন, তখন তিনি মধ্যম স্তরের মতো আচরণ করেন, ভেদভাব করেন, কিন্তু হৃদয়ে তার প্রকৃতপক্ষে তিনি সেই ভেদভাব নেই তার মধ্যে। সেটা হ্যাঁ, মৎসর মানে হচ্ছে হিংসা, হিংসাপরায়ণ। তো এই যোগারূঢ় ব্যক্তি হিংসাপরায়ণ না, যোগারূঢ় ব্যক্তি হিংসাপরায়ণ ব্যক্তির প্রতিও সমদর্শী, এটা বলছেন। যোগারূঢ় ব্যক্তি হিংসাপরায়ণ ব্যক্তির প্রতিও তিনি সমদর্শী, এটাই বলা হচ্ছে। যদি কৃষ্ণ সেবার লাগায় তাহলে এটা এটাই সমদর্শী, সে নিজের জন্য তো ব্যবহার করছে না, নিজের জন্য ব্যবহার করলে এটা এটা নিজের ভোগের জন্য লাগলো, কিন্তু যদি ভগবানের সেবায় লাগায় এটাই সমদর্শী। সে যদি পাথরও পায়, পাথর দিয়ে ভগবানের মন্দির বানাবে, সোনা পেলে এটাও ভগবানের সেবায় লাগাবে। মন্দিরে বাড়িতে কেন ভগবানের সেবায় লাগাবেন, মন্দিরে ভগবানের সেবায় লাগান, ঠিক আছে, লাগাতে পারেন, যদি বাড়িতে আপনি সেরকম শুদ্ধভাবে সেবা করেন ভগবানের এবং সেই যথাযথ মনোভাব থাকে আপনার, ভগবানের সেবাই লাগাচ্ছি, কিন্তু যদি ওখানেও ভাবতেন আমার বাড়িতে মন্দিরে ভগবানকে ভুগতে পারে, তা আমার কাছেই আসবে আবার না। তো মূলত ব্যাপার হচ্ছে মনোভাবটাই মূল ব্যাপার, যে যাই বলুক বা যে মনোভাবটা মূল ব্যাপার, মনটাই মূল ব্যাপার, আসক্তিটাই মূল ব্যাপার। এখন 10-36 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে। 10 নম্বরটা পড়ুন না, সব মূলটা পড়বো না, অর্ধেকে শেষ করবো। বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন, অর্থাৎ যোগারূঢ় ব্যক্তির সম্বন্ধে আরো বলা হচ্ছে এখানে, তিনি কীভাবে আচরণ করবেন, বাসনা মুক্ত পরিগ্রহ রহিত হবে, নির্জন স্থানে বসবাস করবেন, প্রথম স্তর নির্জন স্থানে যাবেন, একাকী যত চিত্তাত্মা, একাকী তিনি ভোজন করবেন, মনের একাগ্রতা লাভ করার জন্য তিনি নির্জনে বাস করা উচিত এবং বাহ্য বিষয় রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত, এই হচ্ছে প্রথম ব্যাপার। অনাসক্তস্য বিষয়ান বিষয় তারহ উপযুঞ্জত। তারপর 11-12 পড়ুন।
Thank you.
আসনের কথা বলা হচ্ছে, কোথায় বসবেন, সুচৌ দেশে পবিত্র স্থানে বসবেন, সেখানে বসে তিনি উঁচুও না নিচুও না মধ্যবর্তী ব্যালেন্স স্থানে উপবিষ্ট হবেন, চিত্ত মন কি একে নিয়ন্ত্রিত করবেন। আসনের কথা বলা হচ্ছে এখানে, কমন্ড আরও বলা হচ্ছে, যেমন সাধুরা তারা তাদের আসন একে অন্যের সাথে, একজনের আসন অন্য কেউ বসেন না, এটা বৈঠক বলা হয়, তাদের আসনের প্রতি খুব আসক্ত, বা তাদের কমণ্ডলু অন্য কাউকে দেন না। একবার ছিল শচীনন্দন হেই মহারাজ বলছিলেন যে তিনি একবার পুরীতে গেছেন, তো পুরীতে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে এসছে, তো এসে বলছে মহারাজকে জিজ্ঞেস করছে, মহারাজ আমি একটা কাহিনী বলতে চাই আপনাকে, বা আপনার জীবনের আপনার কি উপলব্ধি কি ভক্তি করার পর। আমি একটা মহারাজ ওই ব্যক্তি বলছিলেন, তো সেই ব্যক্তি তিনি একবার তার একজন সেবককে নিয়ে, পুরীর পাণ্ডা একজন, তার সেবককে নিয়ে একবার হিমালয়ের ওইদিকে গেছেন, ঘুরতে গেছেন চারধামের ওইদিকে। তো ঘুরতে ঘুরতে তিনি দেখছেন অনেক সাধু আছে ওখানে, তো পাহাড়ের গুহায় একজন সাধু বসে আছেন, তিনি তপস ধ্যান করছেন, দেখলেন তার সামনে অনেক ধন সম্পদ রাখা আছে, অর্থাৎ অনেকে দৈনিক দক্ষিণ টাকা পয়সা দক্ষিণা দিয়েছে, ওখানে রেখে আছে, তিনি স্পর্শ করছেন না, অনেকে যায় ওইদিকে সাধুর সামনে টাকা পয়সা কিছু দক্ষিণা দিয়েছেন, চার্জ করছে না, রেখে দিয়েছে, আসক্ত না। তো সেই ভক্ত, পুরীর ভক্ত পাণ্ডা, তিনি তার ভক্তকে তার সেবককে নিয়ে বসে আছেন পাশে। অনেকক্ষণ পর সাধুর ধ্যান ভাঙলো, তো বললো কি চাই, বললো কিছু প্রশ্ন আছে, বললো ঠিক আছে আমি আসছি কিছু প্রাকৃতিক কর্ম করে আসি। তো তিনি বাইরে বেরিয়ে গেলেন, তো সেই পাণ্ডা তার সেবককে বললেন, তুমি এক কাজ করো, তুমি ওই সাধুর আসনে বসে যাও, তার যে আসনে বসে যাও। আর পাণ্ডা বলছে, ভক্ত বলছে না, তার সেবক বলছে, না না আপনি এটা কি বলছেন, সাধু রেগে যাবেন আমার, না 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 তুমি বসো আমি আছি। তো সেই পাণ্ডার কথায় তার সেবক গিয়ে ওই সাধুর বা ওই যোগীর আসনে বসে গেল। তো যোগী একটু পরে এলেন, তো যেই দেখলেন তার আসনে কেউ বসে আছে, এত রেগে গেলেন, তো ক্রুদ্ধ হলেন, কে এখানে, কেন এখানে বসে, তুমি অভিশাপ দিয়ে দেবো, ভস্ম করে দেবো এসে। তো সেই পাণ্ডা বললেন, সাহায্য করে বললেন, মহারাজ বাবাজি একটু আপনি শান্ত হন, এটা ওর দোষ নেই, আমি ওকে বসতে বলেছি, তুমি বসতে বলেছো কেন, তাহলে আমি বলছি আপনাকে, সব বলছে, এই তুমি নেমে আসো নেমে আসো। উনি বলছেন যে আমি একটা কথাই প্রশ্ন থাকছিল মনে, যে আপনি সব কিছু পরিত্যাগ করে এসেছেন, কাপড়ও পরছেন না, সংসার ত্যাগ করে সবকিছু ত্যাগ করে ধন সম্পদ টাচ করছেন না, কিন্তু অল্প একটু জায়গা, কতটুকু জায়গা হবে যে বসছি আমরা আসনে, এই অল্প এক ফুট বাই এক ফিট হবে এরকম, এই অল্প এক ফিট বাই এক ফিট জায়গার মধ্যে বসার প্রতি কেন আপনি এত আসক্ত, একটু একটু জায়গার প্রতি কেন আপনি এত আসক্ত। তখন সেই কথা শোনার পরে সেই সাধু তিনি চিন্তা, তারপর তার চোখ দিয়ে জল পড়লো, তিনি কান্না করতে লাগে, বললেন আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন যে আমি সব কিছু পরিত্যাগ করে এসেছি, সংসার বৈরাগ্য গ্রহণ করে এসেছি, কিন্তু এখানে আসার পরও আমার মনটা আসলে আসক্ত রয়ে গেছে, কীভাবে যে বৈরাগ্য লাভ করা যায় আমি জানি না, কীভাবে বিরক্তি লাভ করা যায় আমি জানি না। তো সেই মহারাজের কাছে সচ্চন্দ্র মহারাজ সেই গল্প বলছিলেন, তো এই জন্য আসনের প্রতি আসক্ত অনেকে সময় দেখা যায়, অনেক কিছু কিছুটা ভাবে, যেমন অনেকে ঘুমানোর জায়গার প্রতি আসক্ত, যেমন আমাদের এখানে তো আমাদের সবাই ইয়ে করছে চৌপাটি মন্দিরে, আমার ব্রহ্মচারী আশ্রমে কারো কোনো বিছানা নেই, সবার কি আছে, কলকাতা মন্দিরে দেখেছেন হয়তো অনেকে, কলকাতা মন্দিরে যেমন সবার লকার আছে একটা করে, লকার দেওয়া হবে আপনাকে, এবং লকারের উপরে বেডিং, ওই যে মশারি ফোল্ডিং মশারি আছে, নেট থাকবে, বেডিং আপনার ঘুমানোর বিছানাপত্র থাকবে, উপরে রাখা আছে, যখন আপনি ঘুমানোর সময় এটা নামান, যেখানে জায়গা পান ঘুমিয়ে যান, যেখানে জায়গা পান ঘুমিয়ে যান। তো অনেকে দেখা যেত কি, ঘুমানো জায়গার প্রতি না, আমি এই জায়গায় ঘুমাবো বা আমি ওই জায়গায় ঘুমাবো, ওইটা একটা আসক্তি থেকে যায়। তো আসলে একবার একজন সিনিয়র ভক্ত চৌপাটির, উনি বলছিলেন এরকম কাহিনী, তো ওখানে চৌপাটি মন্দিরে ও নাট মন্দিরে ঘুমাতো, গিয়ে টেম্পল হলে গিয়ে ঘুমাতো সবাই, আর সব বেডিং নাও ওখানে গিয়ে ঘুমাও, সকালবেলা উঠে ওই জায়গায় চলে আসো। তো একজন ভক্ত ছিলেন সিনিয়র ভক্ত, উনি করতেন কি, প্রভুপাদের সামনে ঘুমাতেন, কি নাট মন্দির প্রভুপাদের সামনে উনি ওখানে ঘুমাতেন, অন্য কেউ ঘুমালে কিন্তু ওটা ওনার জায়গা ফিক্সড, সিনিয়র ভক্ত অন্য কেউ। আর চৌপাটি মন্দিরের টেম্পল হলটা দুতলায় আছে, দুতলায় নিচে বারান্দা আছে এবং নিচতলায় ইয়ে আছে, ইয়েটি আছে অফিসটা আছে, ওখানে উনি ঘুমাতেন, অন্য কেউ বসে উঠিয়ে দিতেন, উনি অন্য কেউ ওখানে ঘুমালে উঠে, এখান থেকে উঠে, এটা আমার জায়গা আমার জায়গা। তো এই কথাটা রাধানাথ মহারাজের কানে গেছে যে এরকম ব্যাপার, এরকম আছে। তো একদিন হয়েছে কি, ওই প্রভু উনি প্রচারে গেছেন, উনি প্রোগ্রামে গেছেন, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো এসে দেখেন উনার জায়গাকে ঘুমিয়ে আছে প্রভুপাদের সামনে, উনি ডাকছেন, হরি বল, হরে কৃষ্ণ, কে আপনি ঘুমিয়ে আছেন, এটা আমার জায়গা, উঠুন 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 উঠুন, হরে কৃষ্ণ এটা আমার জায়গা, উঠুন এটা আমার জামা, হরি বল হরি বল, কে? তো দেখলেন মশারি থেকে কেউ বেরিয়েছেন, মাথা খুলছেন, বলে বলেন আমি হচ্ছি আপনার সেবক রাধানাথ স্বামী। এইটা শুনে ওই প্রভু এক লাফ দিয়ে দুতলা থেকে লাফ দিয়ে পড়ে গেছেন গিয়ে নিচে, এরকম বলছেন। মহারাজ ওখানে এসে ঘুমাতেন, এখনো মহারাজও এখন নাট মন্দিরে এসে ভক্তের সাথে ঘুমাতেন। তো এরকম অনেকে এসে ঘুমার জায়গার প্রতি আসক্ত, সবকিছু ছেড়ে এলাম কোথায় ঘুমাবো ওইটার প্রতি আসক্ত। অনেকে জপ করতে বসবো সকালে মন্দিরে, এই জায়গা আমার জায়গা, এখানে কেউ বসতে প্রভু একটু শুনুন এখানে আমি বসবো, তো ওই জন্য অনেক সময় এটা সূক্ষ্মভাবে থেকে যায়। ঠিক আছে, আমরা বিরতি নিচ্ছি এখন। ভাগবত বলেছে একটা নিশ্চয় জায়গায়, কিন্তু তার মানে এমন না যে আমরা ওইটার প্রতি, এই জায়গাটা না হলে আমার ভক্তি হবে না, ওই জায়গাটা না বসলে আমার জপটা হবে না। হ্যাঁ ঠিক আছে, একটা জায়গার প্রতি আছে এটা, যদি এই জায়গাটায় বসলে আমার প্রতিদিন একটা ফিক্সড একটা শেডিউল করা আছে, আমি রাখলে এটা সাহায্য করছে আমাকে, আমার মন সংযত করতে আমি সুবিধা হচ্ছে, আমি বস ঠিক আছে ওই জায়গায় বসে জপ করি। কিন্তু যদি আরেকজন বসে গেলো আমার রাগ হলো, তখন ওই জিনিসটা হচ্ছে আসক্তি, এটা পরিত্যাগ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, শ্রীমদ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি তাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Jaya Radha Madhava, Jaya Radha Madhava, Jaya Radha Madhava Radhe. Gauranitai Jaya Gauranitai, Gauranitai Jaya Gauranitai. Prabhupada Jaya Prabhupada, Prabhupada Jaya Prabhupada. Guru Devo Jaya Guru Deva, Guru Devo Jaya Guru Deva. Jaya Guru Dev, Jaya Guru Dev, Jaya Guru Dev, Jaya, Jaya Guru Dev. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Gaur Hari Bol. হরে কৃষ্ণ। তো আমরা 12 পর্যন্ত দেখেছিলাম, অষ্টাঙ্গ যুগে প্রয়োজনীয়। এটা আমি ডিটেল জানি না, অষ্টাঙ্গ যুগে এটা বলা হয়েছে অষ্টাঙ্গ যুগীদের জন্য। এটাই হচ্ছে মূল ব্যাপার, যে যখন অষ্টাঙ্গ যুগী, কর্মযুগী, জ্ঞান যুগী, তাদের যেটা বলা হয়েছে মানে তাদের ওটা হচ্ছে কি পারফেক্টলি করতে হবে, পুঙ্খানুপুঙ্খ যা বলা হয়েছে সেটা করতে হবে, সেখানে ছান নেই। যেমন পরবর্তী ইয়েতে দেখতে পাবো আমরা, পরবর্তী এই 13-14 তাৎপর্য দেখতে পাবো। হ্যাঁ, লাভ হতে পারে এটা কুশাসনে বসতে পারলে, হয়তো সেরকম কিন্তু সাইন্টিফিক কারণ থাকতে পারে, কুশ ঘাস হয়তো এটা দেহের উপর মনের উপর প্রভাব ফেলতে পারে, সাত্ত্বিক। হ্যাঁ, মৃগচর্মের আসন এখন আমাদেরকে সহজ কথা প্রভুপাদ যেটা দিয়েছেন আমাদেরকে, মৃগচর্মের আসন যদি বসতে চাই, তেরো চোদ্দ শ্লোকগুলো পড়ে এখন বলছেন যে আগের শ্লোকগুলোতে বলছে চিত্ত একাগ্র করতে হবে। এখন চিত্ত একাগ্র করার জন্য অনুকূল দেহার দেহাদি, অর্থাৎ দেহের যে আমাদের ভঙ্গিটা কিভাবে অনুকূল ভঙ্গিমা থাকতে হবে সেটা বর্ণনা করতে তেরো চোদ্দ শ্লোকে। পড়ুনটা অনুবাদ। পারফেক্ট হওয়া চাই দেহের পজিশন, আসনটা কিভাবে করতে হবে সবকিছু। অনেকে অনেকে মানে দেখুন জপ করার সময় অনেকে বসেন খুব আসনে, পদ্মাসনে ছাড়া বসবেন না, তারপরে অনেকে প্রায় দেখেছি অনেকে প্রাণায়াম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 চোখ দিয়ে। ভক্তিযোগে ভক্তিযোগে প্রয়োজন নেই, কিন্তু কেউ যদি করেন, যদি হেল্প করে এটা মন নিয়ন্ত্রণ করতে, হ্যাঁ হ্যাঁ, তো যদি ডিস্টার্ব করে দিলে বাদ দিন, কথা হচ্ছে এটা ডিস্টার্ব করলে বাদ দিন, আর যদি এটা হেল্প করে কাউকে করতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই, মূল ব্যাপারটা হচ্ছে এটাই, সব কিছু মানে ভক্তির অনুকূল জিনিস আমরা গ্রহণ করতে পারি, কিন্তু সেটার উপরে যেন ভক্তি কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সহজ কথা হচ্ছে ভক্তি হচ্ছে স্বতন্ত্র, ভক্তি স্বতন্ত্র, ভক্তি সম্রাটের ন্যায়, ভক্তি অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। যে না এবং আমরা ক্লাস দেব, প্রজেক্টর হলে ভালো হয় দেখালাম, এই সেই বোর্ড হলে ভালো হয়, কিন্তু এটা নেই মানে ক্লাস দেবো না আমি। অনেকে এরকম না এটা প্রজেক্টর হতো, অনেক একটা উদাহরণ দেওয়া হচ্ছে, একটা হলে আমাকে সাহায্য করবে ঠিক আছে, কিন্তু না হলে যে বাদ দিয়ে দেবো এমন এমন কিছু না, না হলে যে বাদ দিয়ে দেবো এমন না। জিনিসটা হচ্ছে যদি আমার প্রাণায়াম করলে এইসব সব কিছু করলে সুবিধা হয়, ভক্তি অনুকূল হলে করতে পারি, কিন্তু এটাই যেন আমার উপর আমার মূল ফোকাস। যেমন এমনকি এটা তো দূরের কথা, যেমন স্নান করা এটা কি ভক্তি কিনা, স্নান করা প্রতিদিন স্নান করা এটা কি ভক্তি না কি, এটা এটা কি ভক্তির অনুকূল অঙ্গ নাকি সরাসরি ভক্তি? 66 অঙ্গের মধ্যে আছে স্নান করা, তো এই জন্য স্নান করাটা হচ্ছে ভক্তির অনুকূল। তো ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুরের একজন ভক্ত ছিলেন, শিষ্য ছিলেন উনি, মানে একটু বলে সূচিবায়ু থাকে না এরকম, উনি স্নান করতেন প্রচুর সারাদিনে, বারবার স্নান করতেন। ভক্তি যুগধর্ম হচ্ছে হরিনাম যোগিত, স্নান করা না, স্নান করা যুগধর্ম না, স্নান করা এই করা সেই করা ব্রত করা সব ঠিক আছে সব, কিন্তু যদি ওইটার উপরে যদি আমার মূল ফোকাস থেকে যায় না, আমি এটা বাহ্যিকভাবে, তখন এটা নিয়মাগ্রহ হয়ে যায়। নিয়ম আগ্রহ আর নিয়ম অগ্রহ দুটা জিনিস, নিয়ম অগ্রহ মানে হচ্ছে নিয়মটাকে অবহেলা করা। তো এই জন্য এটা হচ্ছে আমরা বৌদ্ধজীব, তো আমরা সবসময় এক্সট্রিম কাজ করতে ভালোবাসি, চূড়ান্ত পর্যায়ে ব্যালেন্স সামঞ্জস্যপূর্ণ কিছু করতে পছন্দ করি। যেমন একটা পেন্ডুলাম আছে, যেরকম যদি একটা বলকে বা একটা কিছুকে আপনি সুতায় ঝুলিয়ে রেখে দেন নাড়ান, এটা কীরকম হবে, একদিকে এদিকে যাবে, একদিকে ওদিকে যাবে, যখন উপরে উঠবে এটা একটা প্রান্ত আর একটা প্রান্ত, মাঝখানে হচ্ছে ব্যালেন্স। কিন্তু আমরা মাঝখানে থাকতে চাই না, আমরা হয় এদিকে না হয় ওদিকে, তো হয় নিয়ম অগ্রহ একদম নিয়মকে একদম অবহেলা করো, আর না হয় নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ। হ্যাঁ, একবার বলছিলেন গৌরাঙ্গ প্রভু একটা গল্প বলছিলেন যে এক জায়গায় বাগান করা হচ্ছে, বাগান করছে, তো একজন লোক পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখছে কি দুজন লোক বাগান করছে, একজন লোক সে গর্ত খুঁড়ছে, খুঁড়তে দিয়ে শাবল দিয়ে ইয়ে দিয়ে কোড়াল দিয়ে যন্ত্র গর্ত খুঁড়ছে, একটা গর্ত বানাচ্ছে, গর্ত করে সামনে যাচ্ছে, সিরিয়ালি লম্বা লাইন করেছে, সোজা লাইন করে বাগান করবে, একটা গর্ত করে সামনে যাচ্ছে, এক হাত দূরে যাচ্ছে আর একটা গর্ত করছে যাচ্ছে, পিছনে আর একটা লোক এসে গর্তটা মাটি দিয়ে আবার ভরে দিচ্ছে। বোঝা গেল কাহিনী? একজন গর্ত করে সামনে যাচ্ছে আর একজন ভরে দিচ্ছে। তখন যে ব্যক্তিটা দেখছে এই কাহিনী, যে বুঝতে পারল কী হচ্ছে এখানে, একজন গর্ত করছে আর একজন ভরে দিচ্ছে, তো জিজ্ঞেস করলো আপনারা করছেনটা কী, আসলে কী হচ্ছে এখানে? তো সেই তারা বললো আসলে আমরা এখানে বাগান করছি, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কেন এরকম করছেন, এটার কী করছেন আপনারা? তো বলছে আসলে আমরা তিনজন মিলে কাজ করি বাগান করতে, তা আমার কাজ হচ্ছে গর্ত খোঁড়া, প্রথম ব্যক্তি গর্ত খোঁড়া, আমি গর্ত খুঁড়ে করে সামনে চলে যাই, আমার পরে পরে একজন ব্যক্তি আছে তার কাছে একটা গাছের চারা এনে ওই গর্তের মধ্যে রাখা, আর তিন নম্বর ব্যক্তির কাজ হচ্ছে গর্তটা মাটি দিয়ে আবার ভরে দেয়। এখন আজকে দু নম্বর ব্যক্তি তার শরীর খারাপ হয়ে গেছে, আজকে আসতে পারেনি, সে আসেনি, আজকে ছুটি নিয়েছে, কিন্তু তার মানে তো আমরা আমাদের কাজ বন্ধ রাখতে পারি না, আমি আমার গর্ত করে যাচ্ছি, সে তার গর্ত ভরে যাচ্ছে, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। তো এই হচ্ছে নিয়ম আগ্রহ, এই হচ্ছে নিয়ম আগ্রহ, নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ, কিন্তু মূল জিনিসটা কি আমরা বুঝে যাচ্ছি, ভুলে যাচ্ছি। এই জন্য আরাধিত যদি হরি তপস্যা তত কিম, না আরাধিত যদি হরি তপস্যা তত কিম, যদি সবকিছু তপস্যা ব্রত আদি সবকিছু করার পরে যদি ভগবানের আরাধনা নাই করলাম, তাহলে এই সমস্ত কিছু করে তপস্যা ব্রত আদি করার কী লাভ? আর যদি এই সমস্ত কিছু করার পরে ভগবানের আরাধনা করি ভালো করে, তাহলে এইগুলো করার কী লাভ? মূল ব্যাপার হচ্ছে ভগবানের ভক্তিটাই মূল গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এই যে সমস্ত কিছু ভক্তিযোগটার মাহাত্ম কি তা এখানে বর্ণনা করেছেন এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ। দেখুন যে ব্রহ্মচর্য থাকতে অবলম্বন করতে হবে, জড় বিষয় থেকে প্রত্যাহার করতে হবে, কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্য প্রচক্ষতে, সব রকম পরিস্থিতিতে সর্বদা মন, সর্বত্র মন বচন কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। অন্য আপনি যে যোগ করুন না কেন, যে যোগই করুন না কেন, সেখানে বলা হচ্ছে মৈথুন ত্যাগ করতে করার জন্য বলা হচ্ছে, ব্রহ্মচর্য অনুশীলন করার জন্য বলা হচ্ছে। তো এভাবে সুনিয়ন্ত্রিত না হলে, এ তাৎপর্য দেখুন প্রভুপাদ বলছে, এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন করাকে যে সুনিয়ন্ত্রিত হয় সে সঙ্গ করে তাকে বলা হয় ব্রহ্মচারী বলে, অর্থাৎ বিবাহ করে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে বলা হয় ব্রহ্মচারী, গৃহস্থ ব্রহ্মচারী। কিন্তু কথা হচ্ছে এই ধরনের সংযত ব্রহ্মচারী বা সংযত গৃহস্থ যাকে ব্রহ্মচারী বলা হচ্ছে তাকে অন্য সম্প্রদায় গ্রহণ করবে না, অন্য পন্থা গ্রহণ করবে না। অর্থাৎ কর্ম জ্ঞান ধ্যান যোগে সেরকম গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করা হচ্ছে না, সেখানে সেখানে আপনাকে ব্রহ্মচারী হতে হবে, গৃহস্থ হলে হবে না। একমাত্র ভক্তি যোগেই এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা আবশ্যক কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয়, কারণ এই যোগ এত বলবর্তী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রী সঙ্গ করার সমস্ত বাসনা আত্মা থেকে অন্তর্হিত হয়ে যায়। এ হচ্ছে মূল ব্যাপার। অন্যান্য পন্থায় ব্রহ্মচর্য অনুসরণ করে আপনাকে যোগ করতে হবে, না হলে ব্রহ্মচর্য না করলে হৃদয় শুদ্ধ হবে না, আপনি যোগ করতে পারবেন না। কিন্তু ভক্তিযোগে কেন বলা হচ্ছে, কারণ ভক্তিযোগে যদিও আপনার আপনার ব্রহ্মচর্য অনুসরণ পূর্ণরূপে করছেন না, স্ত্রী সঙ্গ করছেন, গৃহস্থ অবস্থায় আছেন, কর্ম করছেন, তথাপি বলা হচ্ছে আপনি ভক্তিযোগে আসুন, কেন ভক্তিযোগ অনুসরণ করার ফলে আপনি ওগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। তারপর আপনি এমনকি এরকম, এটা থেকে আমরা এটা বুঝতে পারি, এরকম বলা হচ্ছে আসলে অন্যান্য যে পন্থা আছে নিষ্কাম কর্মযোগ জ্ঞান যোগ অষ্টাঙ্গ, সেটা আসলে সেখানে মাতাজিদেরকে ততটা সেখানে গ্রহণ করা হচ্ছে না। মাতাজিরা কীভাবে এই যে সূর্য দেশে গিয়ে ধ্যান করে, মাতাজিরা এটা করতে পারবেন না, বনে গিয়ে ধ্যান করে অষ্টাঙ্গ যোগ মাতাজির জন্য না। এটা মাতাজির স্ত্রী ধর্ম কি, স্ত্রী ধর্ম হচ্ছে পতিদের সেবা করা, আর পতিরা সেরকম ভক্তি করবেন বা সেরকম যোগ অনুশীলন করবেন, আর স্ত্রীরা পতির প্রতি আসক্ত থাকবেন, তখন তারা সিস্টেম হচ্ছে পরবর্তী জন্মে পুরুষরূপে জন্মগ্রহণ করবেন এবং তখন তারা সেরকম নিজেরা যোগ অনুশীলন করে সেরকম সিদ্ধি লাভ করতে পারবেন। কিন্তু একমাত্র ভক্তি যোগেই বলা হচ্ছে এখানে কোনো ভেদ নাই, যেই ভোজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। একমাত্র ভক্তি যুগে সবাইকে গ্রহণ করা হচ্ছে, শ্রী শূদ্র দ্বিজবন্ধু নাম কৃষ্ণ বলে নাহি জাতি কুলাদি বিচার, যে কোনো কেউ আসতে পারে, এটা হচ্ছে ভক্তি যুগের মাহাত্ম্য। যেমন প্রভুপাদ বলছেন প্রথম অধ্যায়ে বলছিলেন স্ত্রীরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, বুদ্ধি কম, স্ত্রীদেরকে সবসময় কারো অধীন অধীনে থাকতে হয়, ছোটোবেলায় তারা পিতার অধীনে থাকে, যৌবন অবস্থায় পতির অধীনে থাকে, আর বৃদ্ধ অবস্থায় পুত্রের অধীনে থাকে। এবং আরো চাণক্য পণ্ডিত বলছেন বিশ্বাসনৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু চ, কখনো রাজাদেরকে বা পলিটিশিয়ান যারা আছেন নেতাদেরকে বিশ্বাস করতে নেই, আর স্ত্রীদের বিশ্বাস করতে নেই, এরকম সাধারণত স্ত্রী ধর্ম এরকম বলা হচ্ছে। কিন্তু ভগবত ভক্তির ক্ষেত্রে এটা ভিন্ন, যারা ভক্তি করছেন সেরকম স্ত্রীরা তারা নিজেরা বুদ্ধিমান। যে পুরুষ সাধারণ কথায় বলতে গেলে স্ত্রী আর পুরুষ, স্ত্রীর থেকে পুরুষ বুদ্ধিমান, অনেক অধিক যোগ্যতা সম্পন্ন, কিন্তু যদি অধিক যোগ্যতা সম্পন্ন হয়ে কোনো পুরুষ ভক্তি না করেন, কিন্তু যদি কম যোগ্যতা সম্পন্ন হয়ে কোনো স্ত্রী ভক্তি করেন, তাহলে কে শ্রেষ্ঠ? অবশ্যই সে স্ত্রী শ্রেষ্ঠ। ঠিক যেমন আমরা অধীন উদাহরণ দিলাম ব্রাহ্মণ আর শূদ্র বা ক্ষত্রিয়। ব্রাহ্মণ সে অলরেডি হুদলঘাটে আছে, সেখান থেকে গঙ্গা পার হবে, নদীর নবদ্বীপে পৌঁছবে। শূদ্র সে হয়তো এখান থেকে শুরু করছে, গেট থেকে শুরু করছে, তাই ব্রাহ্মণের সুযোগ বেশি আছে, ব্রাহ্মণের সুযোগ বেশি আছে নবদ্বীপে আগে পৌঁছানোর। তো ব্রাহ্মণ পৌঁছবে কিনা সেটা তো গ্যারান্টি নেই, নাও যেতে পারে, সেখানে ওখানে বসে থাকতে পারে, ঘুমিয়ে যেতে পারে, অন্য কিছুর প্রতি আসক্ত হতে পারে। তো এই জন্য সাধারণভাবে জাগতিকভাবে বৈদিক নিয়ম যদি আমরা মানি, যদি বৈদিক ধর্ম পালন করতে যাই, তাহলে স্ত্রীরা অল্প বুদ্ধিসম্পন্ন, স্ত্রীদের বিশ্বাস করতে নেই, তাদের অনেক দুর্গুণ আছে। কিন্তু যারা ভগবানের ভক্তি করবেন, ভগবানের ভক্তিতে আসছেন, তারা হচ্ছেন মহাবুদ্ধি সম্পর্ক সুমেধ সহ, বুদ্ধিমান বুদ্ধিমতী। প্রভুপাদের কাছে এসে বলছেন মাতাজির রাজা
আচ্ছা প্রভুপাদ, আপনি বলছেন স্ত্রীরা হচ্ছে অল্প বুদ্ধিসম্পন্ন, এটা কি ঠিক? প্রভুপাদ কি বললেন, যদি তোমরা তোমাদেরকে স্ত্রী বলে মনে করো তাহলে তোমরা অল্প বুদ্ধিসম্পন্ন, যদি তোমরা প্রকৃত স্ত্রী বলে মনে করো নিজেদেরকে তাহলে অল্প বুদ্ধিসম্পন্নই। কেন? তোমরা দেহাত্ম বুদ্ধি করছো, নিজেদেরকে দেহ বলে মনে করছো। যদি তোমরা এটা উপলব্ধি করতে পারো তোমরা দেহ না তোমরা আত্মা, তাহলে তোমরা মহাবুদ্ধিসম্পন্ন। তাই সাধারণ বলতে গেলে ঠিক আছে প্রভুপাদ বলেছেন, কিন্তু বিশেষ ক্ষেত্রে কি? ভগবত ভক্তি, যেন ভগবত ভক্তি, এটাই হচ্ছে মূল গুরুত্ব, কৃষ্ণ ভক্তি। তো এখন এটা বলার পর এরকম যোগাভ্যাস করলে কি ফল হয়? হ্যাঁ, 13-14, 11-14 পর্যন্ত বললেন যে আসন করে চিত্তে একাগ্রতা লাভ করে অনুকূল দেহাদের অবস্থান করে যোগ করতে হবে, যোগ ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তো এটা করার পরে কি ফল পাবেন, রেজাল্টটা কি হবে, তা 15 নম্বর শ্লোকে বলছেন। এটা অনুপাতটা পড়ুন। মৎস্থান আমাদের গচ্ছতি, এরকম আমার ধাম প্রাপ্ত হতে পারে, তারা আমার ধাম এরকম করার ফলে কি হয়, আমার ধাম প্রাপ্ত হন। তো এটাই হচ্ছে প্রকৃত যোগের, যোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এটা। ভগবানের যোগ মানে হচ্ছে ভগবানের সাথে সংযুক্ত হওয়া, কৃষ্ণের সাথে সংযুক্ত হওয়া, এটাই হচ্ছে যোগ। কিন্তু যদি সেই যোগ আমরা করি ভগবানের সাথে সংযুক্ত হওয়ার উদ্দেশ্য না করে নিয়ে, তাহলে সেটা হচ্ছে তার কি মূল্য আছে? প্রভুপাদ বলছেন শাস্ত্রের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ, যে যোগ অভ্যাস যে করে ভগবদ্গীতা তাকে যোগ বলে স্বীকৃতি দেওয়া হয়নি, এটাও ভোগ। যেমন অনেকে আছে এরকম অষ্টাঙ্গ যোগ, হট যোগ, আমরা ঋষিকেশে গেছিলাম, হরিদ্বার ঋষিকেশে, কত আশ্রম, কত সাইনবোর্ড যে হট যোগ শিখুন, অষ্টাঙ্গ যোগ শিখুন, এই সেই। কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? তারা যোগ করে শরীরটাকে আরো সুস্থ রাখতে চায়, আরো ভোগ করতে চায়, আরো বেশি ভোগ করতে চায়। এই জন্য অন্তিমে সবকিছুর মূলে হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তিবিহীন এমনকি নৈষ্কর্ম, নিষ্কাম কর্ম বা আত্ম উপলব্ধির জ্ঞান, এটা হচ্ছে তুচ্ছ, ভগবত ভক্তিবিহীন। এখন এটা বললেন যোগাভ্যাসের ফল, এখানে বর্ণনা করলেন কি কি ফল লাভ করবেন তারা। এখন পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন যে কারা যোগী হতে পারবেন না, বা যারা যোগাভ্যাস করছেন তাদের আহার নিদ্রার নিয়ম কীরকম, কীভাবে তারা আহার করেন, কীভাবে নিদ্রা করেন, বা সৎকথায় বলতে গেলে 16 নম্বর শ্লোকে বলছেন কারা যোগী হতে পারবে না, আর 17 নম্বর শ্লোকে বলছেন কারা যোগী হতে পারবে। অন্বয়াদ ব্যতিরেক অভ্যাম, অন্বয় এবং ব্যতিরেক। অন্বয় মানে কি? অন্বয় মানে কি? অন্বয় আর ব্যতিরেক মানে কি? অন্বয় মানে সরাসরি, আর ব্যতিরেক মানে হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ। অন্বয় মানে হচ্ছে প্রত্যক্ষ, ব্যতিরেক মানে হচ্ছে পরোক্ষ, ব্যতিরেক মানে হচ্ছে পরোক্ষ। কিভাবে এটা? যেমন যেমন আমরা বলতে পারি আমাদের কমলাপতি প্রভু আছেন, কমলাপতি প্রভু আমাদের সব থেকে সিনিয়র ভক্ত বা সব থেকে ভালো ভক্ত, এটা এটা কিরকম হলো? প্রত্যক্ষ, সরাসরি অন্বয়াত ওনার মহিমা করলাম। আর ব্যতিরেক বলতে গেলে আমরা কি বলতে পারি, যে আমরা সবাই কমলাপতি প্রভুর জুনিয়র ভক্ত বা তার অনুগত ভক্ত, এর সেরকম ঘুরিয়ে বলতে পারি। তো এই হচ্ছে ব্যতিরেক। হ্যাঁ, ইনডাইরেক্টলি বলা, ঘুরিয়ে বলা, সরাসরি না বলা। তো এই জন্য ভাগবতমে গীতায় দেখবে অনেক সময় ভক্তির মহিমা করা হচ্ছে। এই জন্য চতুর্শ্লোকে ভাগবতমের শেষ শ্লোকে বলছেন এতাবদেব জিজ্ঞাসম, এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্বয়াত অন্বয়াত ব্যতিরেকাভ্যাম যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। তো এর অর্থ কি, অর্থ কি? বলছেন যে এতাবৎ এব জিজ্ঞাসাম, অর্থাৎ এভাবে তাই তত্ত্ব জিজ্ঞাসা করতে গুরুদেবের কাছ থেকে, কীভাবে? অন্বয়াদ এবং ব্যতিরেক, সরাসরি বা পরোক্ষ, সরাসরি বা পরোক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষ হবে সে সম্বন্ধে জানা, এর মানে কি, যেমন কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধে জানা, কৃষ্ণের স্বরূপ জ্ঞান জানা, এটা হচ্ছে সরাসরি অন্বয়াত। আর এই জোড়া প্রকৃতি সম্বন্ধে জানা, কৃষ্ণের এনার্জি সম্বন্ধে জানা, শক্তি সম্বন্ধে জানা, ব্যতিরেক সব সম্বন্ধে জানা উচিত, সম্বন্ধ জ্ঞান। তো এই জন্য যেমন বলা হচ্ছে ভক্তির মহিমা করা হচ্ছে, কিরা থুনান্দ্র পুলিন্দ পুলকসা আবির শুম্ভা যবনাথ সাদয় ইয়ন্নে চ পাপা যুদপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভু বিষ্ণু বিনম। অর্থাৎ যারা নিম্ন বর্ণে যত ব্যক্তিরা আছে, কিরাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুলকসা, আবির, শুম্ভা, এরাও যদি ভগবান ভগবানের ভক্তের স্মরণ নেয় তাহলেও তারা উদ্ধার পাবে। এটা হচ্ছে অন্যয় না ব্যতিরেক? হ্যাঁ, কারা কারা ব্যতিরেক বলছেন, কেন ব্যতিরেক বলছেন? এটা না, এখানে ভক্তি যোগের কথাই বলছে, ভক্তির কথাই বলছে, ভগবান বা ভক্তের কিভাবে সরাসরি ডাইরেক্ট ভগবানের ভগবানের স্মরণ নিলে তারা ভক্তিযোগের মাহাত্ম্য এখানে অন্বয়াত সরাসরি ব্যাখ্যা করা হচ্ছে। ভক্তিযোগের মাহাত্ম্য, এরা ভক্ত বা ভক্তির স্মরণ গ্রহণ করলে তারা উদ্ধার পেতে পারে। এখন আরেকটা এখানে ভক্তিযোগের মাহাত্ম্য সরাসরি ব্যাখ্যা করা হচ্ছে, আরেকটা শ্লোকে বলা হচ্ছে সুখদেব গোস্বামী প্রার্থনায় বলছেন, তপস্ফিনো দান পরায়শস্ফিনো মনস্ফিনো মন্ত্র বিদো সুমঙ্গলা ক্ষেমম ন বিন্দন্তি বিনা যদর্পণম যদুত্তম শ্লোক ঈশানুগীয়তে। অর্থাৎ আপনি তপস্যা করুন, জ্ঞান করুন, ধ্যান করুন, যোগ যা ইচ্ছা করুন, দান করুন, কিন্তু ভগবানের ভক্তি না করলে আর কোনো উপায় নেই। এটা কীভাবে বলা হচ্ছে অন্যয় না ব্যতিরেক? এটা পরোক্ষ না প্রত্যক্ষ? ভক্তির মহিমা এটা প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে করা হচ্ছে? কেন পরোক্ষ? ভক্তি না করলে হবে না, এটা হচ্ছে ব্যতিরেক, হ্যাঁ পরোক্ষভাবে বলা হচ্ছে। তো এভাবে বিভিন্ন জায়গায় দেখবেন, এটা একটা লক্ষ্য রাখতে পারে যে অনেক সময় একটা জিনিসকে অন্বয়াতভাবে বললেন, ব্যতিরেকভাবে বললেন, একটা জিনিসকে দুবার করে মানে জিনিসটা ক্লিয়ার করার জন্য বলা হয়, আরও স্পষ্ট করার পরে এদিক থেকে বললেন, ওদিক থেকে বললেন, ইতিবাচকভাবে নেতিবাচকভাবে দুদিক দিয়ে ঘুরিয়ে বলা হয়, দুদিক দিয়ে ঘুরিয়ে বলা হয়। যেমন সে খুব ভালো ছেলে, সে খুব ভালো ছেলে, সরাসরি বললাম, তার সময় মহিমা করলাম, আবার বললাম তার মতো আর ভালো কেউ নেই, কথা কিন্তু একই, কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলা হচ্ছে। তো এখানে এরকম একটি ভয়েস বলতে পারে। তো তো এখানে 16 নম্বর শ্লোকে বলছেন সেরকম ব্যক্তিরে যে কে যোগী হতে পারবে না, অর্থাৎ যোগের নিয়মগুলি বলছেন কে কে যোগী হতে পারবে না। আবার পরবর্তী শ্লোকে বলছেন কে কে যোগী হতে পারবে, 16 নম্বরটা পড়ুন। কারা কারা যোগী হতে পারবেন এটা ব্যাখ্যা করা হচ্ছে এখানে, অধিক ভোজনকারী, নিত্যান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয়, এই ধরনের ব্যক্তি যোগী হতে, কারা কারা যোগী হতে পারবেন, হ্যাঁ যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জগতের জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। এই সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি যোগ অনুশীলন করতে পারেন, পরিমিত আহার, পরিমিত বিহার, পরিমিত প্রয়াস করেন, সবকিছু, এই জন্য এটা হচ্ছে ব্যালেন্স, সবকিছু সমন্বয় সাধন করা। অভ্যার্থ কালত্বম, অভ্যার্থ কালত্বম, অর্থাৎ তিনি কোনো কাল ক্ষয় করেন না। প্রভুপাদ দেখুন বলছেন আগের শ্লোকে, যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়, 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত, যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলসনে অধিক নিদ্রাতুর, সেই মানুষ যোগ অনুশীলন করতে পারে না। অধিক আহার, অধিক ঘুম, অধিক ঘুম, অধিক তমগুণ, নিদ্রা অলস প্রিয় এবং সে যোগ অনুশীলন করতে পারে না। এই যে সবকিছু হচ্ছে যুক্ত একটার সাথে আরেকটা। তো বলা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈত্রীগুলো হচ্ছে দেহের প্রবৃত্তি। মূল কথা হচ্ছে কি, দেহের প্রবৃত্তিগুলোকে সংযত করা, এটা হচ্ছে যোগ, যোগ মানে সংযত করা। এখন এটা বলার পরে বললেন এতক্ষণ যে কীভাবে যোগ করতে হয়, যোগ কীভাবে কারা যোগী হতে পারেন, কারা হতে পারেন, এখন বলছেন কখন সেই ব্যক্তি যোগ সিদ্ধ হন, কখন সেই ব্যক্তি সিদ্ধি লাভ করেন যোগে, এটা 18 নম্বর শ্লোকে বলছেন। পুরো অনুবাদটা
Thank you.
তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়, তখন তিনি যোগযুক্ত হতে পারেন। তো কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন, ভক্ত অনায়াসে এই সমস্ত কিছু হয়ে যায় ভক্তের। এই জন্য প্রভুপাদ ইয়ে করছেন, সবই মনো কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবরণে, কীভাবে তিনি তার প্রত্যেকটা কিছু ভগবানের সেবায় যুক্ত করেন, তিনি তার মন কিসে যুক্ত করেন, কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবরণে, তার কথা ভগবানের কথা বর্ণনা করতে যুক্ত করেন, তার বাকশক্তিকে। করৌ হরের মন্দির মার্জনা দিশু, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করেন, সুতিম চকারোচ্চিত সৎকথোদয়ে কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন, মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্যেও তিনি চোখ দিয়ে ভগবানের শিবিগ্রহ দর্শন করেন, তদ্বৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গম, তার স্পর্শ ইন্দ্রিয় দিয়ে ত্বক দিয়ে ভগবানের ভক্তকে আলিঙ্গন করেন, স্পর্শ করেন, ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে, ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ গ্রহণ করেন তিনি নাকের দ্বারা, তার ঘ্রাণ ইন্দ্রিয় দ্বারা, শ্রীমত তুলস্যা রসনাম চর্পিত, তার রসনা বা জিহ্বার দ্বারা ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ স্বাদ গ্রহণ করেন, পাদ হরের ক্ষেত্র পদা আনু সর্পণে, তিনি পায়ের দ্বারা হেঁটে হেঁটে ভগবানের মন্দিরে যান, শির ঋষি কেশ পদা অভিবন্ধ সর্পণে, তিনি হেঁটে হেঁটে মাথা দিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, ভগবান নমন করেন, কামম চ দাসেন তু কাম কাময়া, তিনি কেবল তার ইচ্ছা হৃদয় দিয়ে কি বাসনা করেন, একমাত্র ভগবানের দাস মানে ছাড়া অন্য কিছু না, যথোত্তম শ্লোক জনাশ্রয়াতি, এই হচ্ছে একমাত্র শুদ্ধ ভক্তের যোগ্যতা। অম্বরীশ মহারাজ এই বিষয়গুলি করেছিলেন, এটা হচ্ছে সহজ উপায় ভগবত ভক্তি করার, সহজে। তোমাদের রাধেশ্যাম প্রভু এসছেন এখানে, রাধেশ্যাম প্রভু বলছিলেন একবার ওদেরকে যে উনি এরকম ইস্কনে আসার আগে বেশ অন্যান্য রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় গেছিলেন, তিনি যুক্ত ছিলেন বিভিন্ন ইয়ে সেই, তো তিনি বলছিলেন সব জায়গায় গেছিলাম, তো আমার কাছে একটা জিনিস আমি ক্লিয়ার ছিলাম, বুঝতে পেরেছিলাম যে আমি চাইছিলাম কি, দুটো জিনিস, একটা হচ্ছে আমি জোর করে আমার ইন্দ্রিয়কে দমন করতে চাই না, জোর করে আমার ইন্দ্রিয়কে আমি নিগ্রহ করতে চাই না, আটকে রাখতে চাই না, এটা সম্ভব না, এটা আমি বুঝতে পেরেছিলাম। আরেকটা চাচ্ছিলাম কি যে আমি নিজে একা একা মুক্ত হয়ে যেতে চাই না, আমি নিজে একা একা মুক্ত হয়ে যেতে চাই না, এটাও এটা পরবর্তী 32 নম্বর শ্লোকে বলছেন যে কীভাবে সে তার সবার প্রতি সুখ এবং দুঃখের তাৎপর্য অনুরূপ ইয়ে করে নিজে একা একা মুক্ত হয়ে যেতে চাই। তখন যখন আমি প্রভুপাদের শিক্ষার সাথে এলাম, ইস্কনে যখন এলাম, তখন এটা শোনার সাথে সাথে আমি বুঝতে পারলাম না, এটাই হচ্ছে সেই জায়গা যেটা আমি খুঁজছিলাম। ভক্তির পন্থা কীরকম, আমরা জোর করে ইন্দ্রিয় দমন করি না, বরঞ্চ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করি, আর আমরা নিজেরা একা একা মুক্ত হতে চাই না, সবাইকে নিয়ে আমরা ভগবদ্ধামে যেতে চাই, তাই জোর করে এটা সম্ভব না। এখন আগের যে শ্লোকে বলছিলেন 18 নম্বর শ্লোকে কখন তারা যোগ সিদ্ধ হন, তিনি যোগ সিদ্ধ 18 নম্বর শ্লোকে বলছেন, এটাই এখন 19 নম্বর শ্লোকে উপমার দ্বারা বুঝাচ্ছেন, দৃষ্টান্তের দ্বারা বুঝাচ্ছেন, পড়ুন। তো উদাহরণ দিচ্ছে, ঠিক যেরকম বায়ুশূন্য স্থানে দীপশিখা, অর্থাৎ সাধারণত একটা মোমবাতি জ্বালালে কি এটা একটা আগুনটা নড়ছে দুলছে মনে হচ্ছে নিভে যাবে, কম্পিত হয়, কিন্তু একটা বায়ুশূন্য স্থানে যেখানে কোনো বায়ু আসছে না সেখানে এটা স্থির থাকবে। একইভাবে চিত্তবৃত্তির নিরুজ্জিনী করছেন, অর্থাৎ তাকে ইন্দ্রিয়গুলি তাকে আর প্রভাবিত করতে পারবে না, তিনি স্থির থাকবেন, তার মন স্থির থাকবে, উদাহরণ দিচ্ছেন। এখন এই অধ্যায়ের 2 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখুন, 2 নম্বর শ্লোকে, এই অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে সন্ন্যাস কর্মযোগেশ্চ, এটা 5 নম্বর অধ্যায় চলে গেছে, ইয়ম সন্ন্যাসমিতি প্রাহুর যোগম তম বিদ্ধি পাণ্ডব, পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, অর্থাৎ যোগ কথার মাধ্যমে তিনি সন্ন্যাসকে এখানে ইঙ্গিত করছেন, যোগ মানে সন্ন্যাস বা ত্যাগ করা, সংসার ত্যাগ করা, যোগ কর্ম ত্যাগ করা। আর তারপরে আবার 13 নম্বর শ্লোকে কি বলছেন, 16 নম্বর শ্লোকে কি বলছেন, আগে 16 নম্বর শ্লোকে বলছেন নাত্রীয় স্নতস্তু যোগ অস্তি, যে অধিক ভোজনকারী অধিক অনাহারী অধিক নিদ্রাপ্রিয় নিদ্রাশূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব না, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যোগ মানে কি বোঝানো হচ্ছে, সমাধি, সমাধি, যোগ মানে এখানে সমাধি বোঝানো হচ্ছে না। 2 নম্বরে বলছেন যোগ মানে হচ্ছে কর্ম, তা কর্ম করা, সন্ন্যাস সন্ন্যাস না কর্ম করা। আর এখানে বলছেন যোগ মানে সমাধি। তো এখন অর্জুন আবার প্রশ্ন করছেন দুটার মধ্যে কোনটা ঠিক, কোনটা ঠিক, কোনটা শ্রেষ্ঠ, যোগ মানে সমাধি না যোগ মানে কর্ম, কোনটা শ্রেষ্ঠ, কোনটা মুখ্য? তো শ্লোক কৃষ্ণ এখানে 20-23 পর্যন্ত শ্লোকে ব্যাখ্যা করছেন, যোগ মানে সমাধি এটাই হচ্ছে মুখ্য, বাকিটা হচ্ছে গৌণ। মুখ্য বা প্রধান হচ্ছে যোগ মানে, যোগের অর্থ হচ্ছে সমাধি, সেটা এই 3টা শ্লোকে ব্যাখ্যা করছেন। অনুবাদগুলি পড়ুন 20-23। এই এই হচ্ছে মূল ব্যাপার এখানে ব্যাখ্যা করা হচ্ছে, যে সমাধিটাই হচ্ছে মুখ্য এখানে যোগ মানে। তো যোগ সমাধি প্রাপ্ত ব্যক্তির অনুভূতিটা কীরকম, মূলত যিনি সমাধি প্রাপ্ত হয়েছেন যোগের দ্বারা সেই ব্যক্তি কীরকম অনুভূতি লাভ করেন, এটাই এই 20-23 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে। যে তার তিনি আত্মাতে অধিক আনন্দ লাভ করেন, পরমানন্দ আস্বাদন করেন, অপ্রাকৃত সুখ অনুভূত হয় এবং তত্ত্বজ্ঞান দিয়ে বিচলিত হন না, অন্য কিছু লাভই অধিক বলে মনে হয়, এটা তার অনুভূতি এই সমস্ত কিছু। 21 শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, যেমন এর মধ্যে যোগী কেন আত্মাতে সুখী থাকেন, কেন তিনি আত্মাতে সুখী থাকেন তার কারণ বলা হচ্ছে 21 শ্লোকে। পারমার্থিক চেতনায় অবস্থিত বলে। তারপর 22 শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যোগের অচঞ্চলত্ব, যে যোগী তিনি অচঞ্চল থাকেন, চঞ্চল থাকেন না। তারপর 23 শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে এরূপ যোগের মহাফল, এরূপ যোগ করলে কী ফল প্রাপ্ত করা যায়, সেটা এখানে 20-23 পর্যন্ত শ্লোকে ব্যাখ্যা করছেন। এখন 24 শ্লোকে এই যোগারূঢ় স্তর লাভের পন্থা কী তা ব্যাখ্যা করা হচ্ছে। এই যে যোগারূঢ় স্তর যেটার কথা আগে বলা হচ্ছে, তা কীভাবে লাভ করা যায় তা 24 শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। অনুবাদটা পড়ুন। অবিচলিত অধ্যাবসায় স্বনিশ্চয় না ইউক্তব্য, অবিচলিত অধ্যাবসায়ের সাথে এটা করার জন্য বলা হচ্ছে, দৃঢ় নিষ্ঠা, দৃঢ়তা বা ডিটারমিনেশন, দৃঢ়তা। এখন এই দৃঢ়তার সম্বন্ধে প্রভুপাদে গল্প দিচ্ছেন, সেই চড়ুই পাখির গল্প কথার বলছেন। চড়ুই পাখি কী করেছিল, সমুদ্রকে শুষে নেবে বলে, তার গল্প প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন। দৃঢ়তা গুরুত্বপূর্ণ এখানে, দৃঢ় থাকা, ডিটারমিনেশন, অধ্যাবসায়। এখন অর্জুন জিজ্ঞেস করছেন বা এরকম যদি জিজ্ঞেস করেন অর্জুন, যে ঠিক আছে আপনি বললেন যে অধ্যাবসায় সহকারে এই সময় যোগ করতে হবে, কিন্তু যদি কারো পূর্ব দোষ বশত বা পূর্ব সংস্কার বশত যদি সেখান থেকে পতন হয়, যদি বিচলিত হন তিনি, অর্থাৎ আগে কোনো সংস্কার ছিল, দোষ ছিল, আগে কোনো অনর্থ ছিল যার ফলে অনর্থগুলি আবার চলে এসছে, তখন কি করবেন তিনি, সেটা তিনি 25 শ্লোকে বলছেন, ধারণার মাধ্যমে সেখান থেকে মুক্ত হবেন। পড়ুন 25 শ্লোকটা। সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়, একেই বলা হয় প্রত্যাহার। মন যাবে ওখানে এখানে সেখানে, অনর্থ আসবে, কিন্তু এটাকে দূর করতে হয়, ইন্দ্রিয়গুলোকে বশ করতে হয়, বলা হয় প্রত্যাহার। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি হচ্ছে 8টা স্তর যোগের। যম, নিয়ম, যম হচ্ছে ইন্দ্রিয় সংযম, নিয়ম, নিয়ম অনুসরণ করা, আসন, স্থানে বসা, প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা, প্রত্যাহার, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করা, ধ্যান, ধ্যান মানে ভগবানের প্রতি বা সেই ইষ্ট বস্তুর প্রতি ধ্যান করা, সে যখন আরও একদম অবিনিবিষ্ট হয়, একাগ্রীভূত হয়, তখন বলা হয় ধারণা, আর তখন সেটা পূর্ণ অবস্থা প্রাপ্ত হলে সমাধি বলা হচ্ছে। পরবর্তী শ্লোকে বলছেন যদি আবার রজগুণ আসে, রজগুণের প্রভাবে যদি মন নিশ্চল হয়, চঞ্চল হয়, অস্থির হয়, তখন কি করবে? এটা 26 নম্বর শ্লোকে বলছেন, অনুবাদটা পড়ুন। মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে মনকে নিবৃত্ত করতে হবে। মন যাবেই, মনের কাজ হচ্ছে যাওয়া, হ্যাঁ, ইন্দ্রিয়ের বিষয়গুলি, মন বা ইন্দ্রিয়ের কাজ হচ্ছে যাওয়া সেদিকে, এবং আমাদের কাজ হচ্ছে সেটাকে ঘুরিয়ে নিয়ে আসা। এই হচ্ছে গোস্বামী, তিনি তার ইন্দ্রিয়কে জয় করেছেন, ইন্দ্রিয়ের প্রভু তিনি। এই জন্য যেমন বলা হচ্ছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, তিনটা তত্ত্ব, সম্বন্ধ আবি সম্বন্ধ আদিদেবকে, মদনমোহনকে বলা সম্বন্ধ আদিদেব, অভিদেব আদিদেবকে, আর প্রয়োজনের গোপীনাথ। তো কেন সম্বন্ধের আদিদেব কেন বলা হচ্ছে মদনমোহনকে? কারণ কামটাই হচ্ছে আমাদের এই জগতে বন্ধনের কারণ, তাই মদনমোহন আমাদের সে কাম থেকে মুক্ত করতে পারেন, সম্বন্ধ জ্ঞানের দ্বারা আমাদের কাম থেকে মুক্ত করে তিনি যুক্ত করতে পারেন আমাদেরকে ভক্তিতে। আর যখন ভক্তিতে যুক্ত হই আমরা, এটা হচ্ছে অভিদেয়। তো ভক্তিটা করবো কীভাবে? আমরা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা যুক্ত করব। আর ইন্দ্রিয়ের অধীশ্বরকে গোবিন্দ, যিনি ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করেন, তো সেই জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করা উচিত, গোবিন্দদেব আমাদের ইন্দ্রিয়কে শুদ্ধ করবেন, তার সেবা যুক্ত করবেন গোবিন্দদেব। আর তারপরে হচ্ছে প্রয়োজন, প্রেমা পুমার্থ মহান, প্রেম লাভ করা, তো সেই প্রেমকে প্রদান করেন গোপীনাথ, গোপীদের প্রতি সে মাধুর্য রস আস্বাদন করছেন গোপীদের সাথে তিনি। সেজন্য এই তিন ত্রিদেব, এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাত। এতিনের চরণ বন্ধু, এরকম একটা চৈতন্য আদিলীলাতে বলছেন, ইয়েটা মদনমোহন, গোবিন্দদেব আর গোপীনাথ। এখন এরূপ যুগের ফল কি আবার বলছেন, এরূপ যোগ করলে কি ফল হয়, এটা 26 নম্বর শ্লোকে বলছেন, পড়ুন। ২৮ নম্বরটাও পড়ুন, একই কথা বলছেন 28 নম্বরে। তো এরূপ যোগ করার ফলে কি প্রাপ্ত হন, কি ফল লাভ হন, এরূপ যোগের ফল, এই যে যোগের কথা বলা হচ্ছে, যোগ অনুশীলন করলে কি ফল লাভ হয়, 27 এবং 28 দুটোতেই। 27 বলা হচ্ছে তার ব্রহ্ম স্বভাব সম্পন্ন হন, প্রশান্ত চিত্ত, রজগুণ মিশ্রিত হয়ে অপ্রশমিত হয়ে তিনি এই আবিষ্ট করার মধ্যে তিনি পরম সুখ প্রাপ্ত হন। 28 নম্বরে বলছেন তিনি ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করে। ব্রহ্ম সংস্পর্শ মানে কি? ব্রহ্ম সাক্ষাৎকার, ব্রহ্ম সাক্ষাৎকার। না, সে সুখটা, সুখ কথাটা আবার শান্তিও বুঝাতে পারে, আনন্দও বুঝাতে পারে, সুখ কথার দ্বারা শান্তি বুঝাতে পারে, আনন্দ বুঝাতে পারে। সুখের মাধ্যমে যেমন আত্মার দ্বারা দেহকে বুঝায়, মনকে বুঝায়, পরমাত্মাকে বুঝায়, জীবাত্মাকে বুঝায়, ইন্দ্রিয়কে বুঝায়, এভাবে সুখের দ্বারা ব্রহ্ম সুখ। ব্রহ্মস্পর্শ সুখ মানে ব্রহ্ম সাক্ষাৎকার, ভগবান ভগবত অনুভব যাকে বলা হচ্ছে, ভগবানকে সাক্ষাৎ করা, ভগবানের অনুভব করা, আনন্দ 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 বলা যায়। ব্রহ্ম সংস্পর্শ অর্থাৎ এটা হচ্ছে, কেন এরকম বলছেন ভগবান সহজে বলতেন আনন্দ লাভ করেন, এটা হচ্ছে যোগীদের টার্ম বা সেরকম কথাবার্তা, তাদের ভাষা, তাদের ভাষা, তাদেরকে সেরকম না বলে তারা বুঝতে পারবে না। ব্রহ্ম সংস্পর্শ, ব্রহ্ম সাক্ষাৎকার, মনে হয় কত কঠিন কথা একটা, কিন্তু সহজ ঘুরে ফিরে একটাই কথা, আনন্দ লাভ করেন ভক্তিতে, ব্রহ্ম সৌখ্যম চুবনন্তম। তো সেরকম কথা বলতে হয় তাদেরকে, না বললে, সহজ কথা বললে আজ এটা হচ্ছে আর একটা সমস্যা কলিযুগে, সহজে বলুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভগবানই হচ্ছেন প্রভু সবার, আমাদের ঈশ্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এটাই হচ্ছে একমাত্র কলিযুগের একমাত্র উপায় সব সমস্যার সমাধান। হ্যাঁ, সব সমস্যার সমাধান হবে? আপনি জানেন কত কঠিন আমাদের সমস্যা, জগৎ থেকে মুক্ত হওয়া কত কঠিন জানেন? আপনি কীভাবে বলছেন, এত সহজ বিশ্বাস হয় না তাদের। কঠিন কথা কতগুলো কথা বলে দিন, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্ত্বম সত্যস্য সত্যম নিহিতম চ সত্ত্বে সত্যস্য যোনিম ঋতসত্ত্ব নেত্রম সত্যাত্মকম যেন শরণম প্রপন্যা। ভগবান পরম সত্য, সমস্ত সত্যের উৎস হচ্ছেন তিনি, সমস্ত সত্য তার মধ্যে নিহিত হচ্ছে। তিনি আদিতেও সত্য, মধ্যেও সত্য, অন্তেও সত্য, সত্য যোনি, এরকম কথাগুলো আহ বা 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 কি ভান কথা বলে দিয়েছেন, বা বা বা। তো এই জন্য এই কতগুলো শব্দগুলো কঠিন শব্দ ব্যবহার না করলে তখন কেউ এটাকে সহজলি সিরিয়াসলি নেয় না, সহজ কথা বলে। তো এই জন্য যোগীদের জন্য তো বলছেন এখানে ভগবান, মূলত যোগের কথা বলছেন, তাই এই ধরনের ভাষা ব্যবহার করছেন। বা ভগবদ্গীতা যেহেতু এটা উপনিষদের গীতা, উপনিষদ উপনিষদের ভাষা, এটা এরকম উপনিষদের ভাষা সবাইকে আকৃষ্ট করার জন্যে। আত্মা মন না বলে আত্মা বলছেন, এবং আনন্দ না বলে সুখ বলছেন, ব্রহ্মস্য ব্রহ্ম সংস্পর্শ সেরকম। এখন এই যে ব্রহ্ম সংস্পর্শ, ব্রহ্ম সাক্ষাৎ, এটা আসলে কি, এটা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন। পরম অনুবাদটা 29, ব্রহ্ম সাক্ষাৎকার মানে কি, সর্বত্র ভগবানকে দর্শন করা, সর্বম খলিদম খলবিদম ব্রহ্ম, সে ব্রহ্ম সর্বত্র অবস্থান করে, এটাই হচ্ছে ব্রহ্ম সাক্ষাৎকার, ব্রহ্ম সংস্পর্শ, সর্বত্র অবস্থান করেন তিনি, সর্বম খলবিদম ব্রহ্ম, এটা হচ্ছে ব্রহ্ম সাক্ষাৎকার। তো এভাবে তিনি সবাইকে, ভগবানকে সর্বত্র দর্শন করেন। যেমন উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ ধ্রুবের কথা, ধ্রুব মহাজের মা তাকে বলছেন, সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন, মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। তো যখন ধ্রুব মহারাজ কান্না করে যাচ্ছেন তার মা সুনীতির কাছে যে তার সৎমা তাকে এরকম বলেছেন, তখন ধ্রুব মহারাজের মা বলছেন, দেখো আমি তোমার মা, তোমার জন্য আমার স্নেহ আছে, কিন্তু আমি তোমার জন্য কি করতে চাই, আমার সামর্থ্য নেই, তাই তুমি ভগবান বিষ্ণুর শরণাগত হও, তার হৃদয়টা কোটি কোটি মাতার মতো, আমার থেকে অধিক স্নেহ তার তোমার জন্য আছে এবং তার সামর্থ্য আছে, তিনি তোমার মঙ্গল প্রদান করতে পারেন। তখন ধ্রুব মহারাজ সেরকম লাভ করেন। তো এই ব্রহ্ম সাক্ষাৎকারের বর্ণনা করার পর পরবর্তী 30 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে এই ব্রহ্ম সাক্ষাৎকারের ফল কি হয়, এই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়, রেজাল্টটা কি। 30 নম্বর শ্লোকে অনুবাদটা পড়ুন, সর্বত্র আমাকে দেখেন, আমিও তাকে সর্বত্র দেখি, সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ম ত্বহম মদন্যতে না জানন্তি নাহম তেভ্য মনোগপি, সাধুরা আমার হৃদয় অবস্থান করেন, আমি সাধুদের হৃদয় অবস্থান করি। কীভাবে হতে পারে এটা, কীভাবে এটা হতে পারে যে বলা হচ্ছে দুটো বোতল আছে, এটার ভিতরে ওইটা থাকে, ওইটার ভিতরে এটা থাকে, এটা কীভাবে হতে পারে, এটাই হচ্ছে অচিন্তা ভেদাভেদ তত্ত্ব। ভগবান সর্বত্র অবস্থান করেন, তো সেজন্যে যারা সেরকম জানেন, সেরকম তারা বুঝতে পারেন, তখন ভগবান তাদের দৃষ্টির অগোচর হন না। সাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সেই কথা এখানে বলছেন। এখন 30 পর্যন্ত বললেন ব্রহ্ম সাক্ষাৎকারের কথা, ব্রহ্ম সাক্ষাৎকার করলে কি ফল হয়, এখন এই ব্রহ্ম সাক্ষাৎকারটা কিভাবে প্রয়োগ করবেন, ব্রহ্ম সাক্ষাৎকার করে লাভ করে সেই ব্যক্তি কিরকম আচরণ করবেন, তা 31 নম্বর এবং 32 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে ব্রহ্ম সাক্ষাৎকার যুক্ত ব্যক্তিরা কিরকম করবেন, কাজটা কি করবেন, প্রয়োগটা কিভাবে করবেন, ব্যক্তিগত প্রয়োগ কি। পড়ুন এটা 31। সর্বাবস্থাতে আমাতে অবস্থান, প্রথমটা হচ্ছে তিনি সর্ব অবস্থাতে আমাতেই অবস্থান করেন, এটা হচ্ছে তার স্থিতি অপ্রাকৃত। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে এরূপ ব্যক্তি কখনো বিধির দ্বারা বা জাগতিক নিয়মের দ্বারা কখনো তিনি আবদ্ধ হন না, নিয়মের দ্বারা তিনি নিয়ন্ত্রিত হন না, বিধির দাস হন না। সুদর্শন স্বামীপাদ সেরকম বলছেন। এখন 32 নম্বর শ্লোকে সেরকম ব্যাখ্যা করছেন, তার দৃষ্টি কিরকম হয়, তিনি কিরকম দৃষ্টি লাভ করেন, কৃষ্ণ স্মরণে পূর্ণরূপে পূর্ণরূপে ভগবানের স্মরণে থাকেন। হ্যাঁ না, এখানের মধ্যে পার্থক্য যে শান্তরসে থাকতে পারেন তিনি, শান্তরস মানে হচ্ছে পূর্ণভাবে শরণাগত, কৃষ্ণেই কনিষ্ঠা, কৃষ্ণ বিনা তৃষ্ণতা শান্ত, এটা শান্তরসের। কিন্তু শান্তের উপরে দাস্য মানে হচ্ছে কি, তিনি সেবা করছেন, শান্তরসে থেকে তিনি সেবা নাও করতে পারেন, শান্ত কৃষ্ণ ছাড়া আমার কোনো ইচ্ছা নেই, শান্তরসে আছেন। ভক্তিযোগের মধ্যে পড়ছে কিন্তু এটা একটা প্রথম স্তর, প্রথম স্তর, সেই রসের মধ্যে প্রথম স্তর। তো 32 নম্বর শ্লোকে তার দৃষ্টিভঙ্গি কীরকম এটা পড়ুন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তো ভক্তিম ঠাকুর বলছেন যে 29 নম্বর শ্লোক থেকে 30 এবং 31 নম্বর শ্লোকে সেই ব্রহ্ম সাক্ষাৎকার প্রাপ্ত ব্যক্তির বা সমাধিপ্রাপ্ত ব্যক্তির ভাব কীরকম, মনোভাব কীরকম, তা 30 এবং 31 শ্লোকে ব্যাখ্যা করছেন। আর 32 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন তার কার্য কীরকম, তার ক্রিয়া কীরকম, সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এখানে তিনি ব্যাখ্যা করছেন এরকম যে তিনি এরকম অন্য জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন এবং সেরকম আচরণ করেন, সেরকম আচরণ করেন। অর্থাৎ তিনি সেরকম আচরণ করেন অর্থ কি, তিনি সবাইকে অন্যভাবে বলতে তিনি প্রচার করেন, সবাইকে সেরকম প্রকৃত সুখ প্রদান করতে চেষ্টা করেন। এই দেখুন এখানে বলছেন যে সিদ্ধি লাভ করার আশায় যে যোগী নির্জনে বাস করে ধ্যান করেন তিনি স্বার্থ চিন্তায় মগ্ন, কিন্তু যে ভগবত ভক্তর প্রতিটি মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে আসতে আছেন। তো প্রহ্লাদ মহারাজ বলছেন তার হিরণ্যকশিপু নৃসিংহদেবের কাছে, প্রায়েণ দেবমুনয়ো স্ববিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুক্ষ এক, নৈতান বিহায় কৃপনান বিমুক্ষ এক, যে আমি তাদেরকে সেই সমস্ত ব্যক্তি যারা আছেন যারা প্রায়েণ দেবমুনয়ো তারা নিজেদের মঙ্গলের জন্য তারা পর্বতের গুহায় পর্বতের গুহাতে তারা বা বনে গিয়ে তারা ধ্যান করছেন নিজেদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু অন্য যারা বদ্ধ জীবে সংসারে কষ্ট পাচ্ছে তাদের জন্য চিন্তা করছেন না, কিন্তু আমি এদের মতো হতে চাই না আমি, অর্থাৎ আমি নিজের মঙ্গলের জন্য কেবলমাত্র আরাধনা করতে চাই না বা বসে থাকতে চাই না, বরং আমি এই সমস্ত বদ্ধ জীব যাদের আপনাকে ছাড়া আর কোনো গতি নেই, কৃষ্ণ ভক্তি ছাড়া যাদের অন্য কোনো গতি নেই তাদের জন্য আমি আমি তাদেরকে আপনার কাছে নিয়ে আসতে চাই। নৈতান বিহায় কৃপনান বিমুক্ষ এক নান্যম দদস্য শরণম ভ্রমত অনুপস্য, তারা ভ্রমণ করছে এই জগতে তাদেরকে আমি আপনার কাছে নিয়ে আসতে চাই। প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় প্রহ্লাদ মহারাজ বলছে সপ্তম স্কন্ধ নবম অধ্যায়। তো এখন এই পর্যন্ত ব্যাখ্যা করলেন সেই যোগী সম্বন্ধে, এখন সেই 33 থেকে 36 পর্যন্ত অর্জুন বলছেন যে ঠিক আছে আপনি তো বলছেন এই যোগের কথা যোগ করতে হবে কিন্তু আমার দ্বারা সেরকম সম্ভব না। কেন বলছে সম্ভব না তা এখানে বলছে, আমার দ্বারা সম্ভব না, অনুবাদটা পড়ুন 33। আমি যার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না, তো বলছে যে না এটা আমার দ্বারা সম্ভব না, তুমি যেটা বললে খুব ভালো কথা, ভালো কথাই বলেছে কিন্তু আমি এটা করতে পারবো না। কেন করতে পারবো না এটাও বলছেন পরবর্তী শ্লোকে দেখুন, বায়ুকে কঠিন থেকে অর্জুন হচ্ছেন তিনি ক্ষত্রিয়, তিনি যোদ্ধা, তিনি বায়ুকে কন্ট্রোল করতে পারেন বায়ু বায়বীয় অস্ত্রের মাধ্যমে, কিন্তু মনকে কন্ট্রোল করা যায় না। এই জন্য তাৎপর্য ব্যাখ্যা করেন যে ভগবত ভক্তির পন্থা কত সরল, কত সহজ, তারপরেও এই যুগের মানুষেরা এত অধপতিত, প্রায় অল্পায়ু সৌসভ্য কলাভ অস্মিন যুগে, তো এই জন্য তারা ভগবত ভক্তির পন্থা গ্রহণ করতে চায় না, তারা অল্প আয়ু অল্প ভাগ্য। মহারাজ কুলশেখর বর্ণনা করছেন তার প্রার্থনায় মুকুন্দমলা স্তোত্র, শ্রীনাথ নারায়ণ শ্রীনাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ ভক্ত প্রিয় চক্রপাণে শ্রীপদ্মনাভাচ্যুত কৈটভারে শ্রীরাম পদ্মাক্ষ হরে মুরারে অনন্ত বৈকুণ্ঠ মুকুন্দ কৃষ্ণ গোবিন্দ দামোদর মাধবেতি বক্তুম স্মরেতপি ন ব্যক্তি কশ্চিত অহো জনানাম। এই যে বললাম এত কিছু, শ্রীনাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ ভক্ত, কত সহ ভগবানের নাম, এটা উচ্চারণ করতে কি লাগে আমাদের, চিফ পাওয়ার দ্বারা ভগবানের নাম উচ্চারণ করতে পারি, কোনো কঠিন কাজ না, আমাদের সংসারের কাজ করতে করতে আমরা ভগবানের নাম উচ্চারণ করতে পারি, কিন্তু এই কলিযুগের যে বেদহদ্যপদিত বক্তুম স্মরেত বা তারা বলতে পারে বা স্মরণ করতে পারে, তথাপি তারা এটা করতে রাজি না। সহজ ভগবানের নাম উচ্চারণ করা, কত নাম ভগবানের লীলা, সহজে কেউ উচ্চারণ করতে পারে, ভগবানের নাম জপ করতে পারে, ভক্তি করতে পারে। তো হ্যাঁ সেটাই বলছেন যে অর্জুন আগের আগের শ্লোকে বলছেন যে আমি এই ভক্তি করতে আমি এই যোগ সাধন করতে পারবো না, তো কেন করতে পারবো না সেটা তা তিনি পরবর্তী শ্লোকে বলছেন, কেন আমার সমস্যাটা কি, একটা কাজ করতে বলা হলো আমাকে এটা কাজ করো, আমি বললাম না এটা করতে পারবো না, কেন পারবেন না, সমস্যাটা কি, এই অর্জুন বলতে সমস্যাটা কি এই শ্লোকে, সমস্যার কারণ কি, এখন কৃষ্ণ সমস্যার সমাধান দেবেন পরবর্তী শ্লোকে। পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পড়ুন, বলছেন ক্রমশ অভ্যাস, ঠিক আছে তুমি বলছো ঠিক আছে তোমার কথা ঠিক স্বীকার করছি আমি, কিন্তু ক্রমশ অভ্যাসের দ্বারা মনকে বশীভূত করা যায়, ক্রমশ অভ্যাসের দ্বারা মনকে বশীভূত করা যায়, কিভাবে সেই অভ্যাসটা কি, কি কোন অভ্যাসের দ্বারা, ধ্যান করব ওম ধ্যানের দ্বারা, তো এই জন্য বলছেন দেখুন তাৎপর্য দেখুন, শ্রবণম কীর্তনের দ্বারা, ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণকথা শ্রবণ, প্রভুপাদ বলছেন প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণকথা শ্রবণ, মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা, কৃষ্ণকথা যত বেশি শ্রবণ করা যায় ততই মন প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়, এটাই হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে সৃষ্টি প্রসেস, মনকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, মনকে কীভাবে অভ্যাসের দ্বারা বশ করা যায়, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা, অর্থাৎ কৃষ্ণ ভক্তি কীরকম, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন রূপ ভক্তির দ্বারা এটা করা যায়। এখন কৃষ্ণ সব কিছু বলার পরে বলছেন তার অভিমত কি, তিনি কি বলতে যাচ্ছেন, আমার মত হচ্ছে এটা, কৃষ্ণ বলছেন আমার মত হচ্ছে কি, আমার মত হচ্ছে এটাই যে এই মনকে বশ করা ছাড়া আর কোনো উপায় নেই, অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটিই আমার অভিমত, এটিই হচ্ছে আমার একমাত্র অভিমত, অসংযত ব্যক্তির কথা এছাড়া আর কোনো রাস্তা নেই, বলি না আমরা এই একটা রাস্তা খোলা আছে, এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, মনকে বশ করতেই হবে, যেন তেন প্রকারে না মনোহ কৃষ্ণ নিবেশ হয়ে। এখন 37 থেকে 45 শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করছেন, হ্যাঁ অর্জুন জিজ্ঞাসা করছেন যে ঠিক আছে আপনি বললেন সব কথা, কিন্তু যে কোনো কেউ যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কি হবে, যেমন বলছিলাম আমি মেডিকেলে ভর্তি হলাম, মেডিকেল পড়ছি, স্কুল পড়লাম, কলেজ পড়লাম, সব কিছু পড়ার পরে মেডিকেলে ভর্তি হলাম, ডাক্তার হব, পাঁচ বছর পড়ার পরে ফাইনাল পরীক্ষা দেবো, আগের দিন আমার মৃত্যু হলো, ব্যর্থ আমি হতে পারলাম ডাক্তার, তার মানে এমন না আগামী জন্মে আমি ভর্তি জন্ম নিলে আমি ফাইনাল পরীক্ষা দাও ডাক্তার হয়ে যাও, এমন না ডাক্তার হলাম না আমি, তাহলে এরকম ক্ষেত্রে কি হবে, যদি কেউ এই যোগের ক্ষেত্রে যদি ব্যর্থ হয়ে যায় সিদ্ধি লাভের আগে তখন কি হবে, এটা অর্জুন প্রশ্ন করছেন 37-এ, পড়ুন অনুবাদটা। তিনি চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যে যশুতে লাভ করতে না পারেন তাহলে কি হয় লাভ, কি লাভ হয় তার, তার তার মনোভাব কি এটা পরবর্তী শ্লোকে বলছে। অর্জুনের প্রশ্নের আরো অর্থ বলছেন, এটা পড়ুন 38টা। অর্থাৎ 33 নম্বর শ্লোকে অর্জুন বলছিলেন আমি যোগ করতে পারবো না, তারপরে ওই কথাটা 34 নম্বর শ্লোকে আরো ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন উদাহরণ দিয়ে। একইভাবে এখানেও অর্জুন 37 নম্বর শ্লোকে বলছে, প্রশ্ন করছেন ব্যর্থ হবে তার কি গতি, আবার 38 নম্বর শ্লোকে উদাহরণ দিয়ে তা বুঝিয়ে দিচ্ছেন। উদাহরণসহ যে আকাশে যেরকম মেঘ ছিন্ন হয়ে যায়, পুরো মেঘ থেকে একটা মেঘের খণ্ডটা ছিন্ন হয়ে যায়, তখন সেটা আকাশে হারিয়ে যায়, রিভেন ক্লাউড প্রভুপাদ ইংরেজিতে বলছেন। তো এই জন্য সেই যোগের কি গতি হবে। তো তারপরে 39 নম্বর শ্লোকে এটা বলার পরে বলছেন যে এটা এমন মনে করবেন যেন আপনার কথা বলছে, আপনি আমি শুধু শুধু জিজ্ঞেস করছি, বরং আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে এবং আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই, আপনি ছাড়া আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো আর কেউ নেই। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে পারো, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। এটা অর্জুনের পূর্ণ বিশ্বাস, ভগবানের প্রতি তার আত্মবিশ্বাস আছে, তা তিনি প্রকাশ করছেন যে আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। এখন 40 নম্বর শ্লোক থেকে ভগবান 45 পর্যন্ত তার উত্তর দিচ্ছেন যে যদি কেউ ব্যর্থ হয় তাহলে কি গতি হবে। 40টা পড়ুন। এটা ঠিক যে যেমন যেটা বললাম ডাক্তারের ক্ষেত্রে, ডাক্তারি পড়তে গেলে সিদ্ধি আমাকে বা ফাইনাল পরীক্ষা দিলে ডাক্তার হতে পারবো না, এভাবে সিদ্ধিতেও এরকম। হ্যাঁ, সিদ্ধিতেও এরকম, কিন্তু কেন বলা হচ্ছে এটা আগামী, এই জন্য এটা পরবর্তী। আচ্ছা, ওই দুটো অনুবাদ পড়ে নেই আমরা, পরে অনুবাদটা পড়ুন, 41টা পড়ুন, অনুবাদটা পড়ুন 41। তো এখন এটাই বর্ণনা করা হচ্ছে যে এখানে দেখুন সে স্তর দেওয়া হচ্ছে। 42টা পড়েছেন? হ্যাঁ। তো 41 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে যোগী অল্পকাল অভ্যাসের পরে ভ্রষ্ট হয় তার কি গতি হয়, আর 42 শ্লোকে ব্যাখ্যা করা যে বহুকাল অভ্যাসের পর ভ্রষ্ট হয় তার কি গতি হয়। তো যিনি অল্পকাল অভ্যাসের পরে ভ্রষ্ট হন তার কি গতি গতি হয়, 41 নম্বর শ্লোকে তিনি সদাচারী ব্রাহ্মণদের গৃহে কিংবা ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। সে ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করলে তিনি হয়তো ভক্ত নাও হতে পারেন, ধনী হলেন, কিন্তু যিনি বহুকাল যিনি অভ্যাসের পর ভ্রষ্ট হন তিনি জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ, যেটা হচ্ছে দুর্লভ, কারণ এরকম করলে কি হয়, অর্থাৎ এখানে মূলত প্রভুপাদ ভক্তিযুগকেই ইঙ্গিত করছে। তো এটা হচ্ছে ভক্তিযুগ, ভক্তিযোগ থেকে পতন হলে অনেককাল ভক্তিযোগ থেকে পতন হলে এটা তিনি অবশ্যই ভালো গতি লাভ। এমনকি এরকম বলা হচ্ছিল কোনো কুকুর যদি প্রসাদ গ্রহণ করে তাহলে সে পরবর্তী জন্মে মানুষ হয়ে যায়, অর্থাৎ ভক্তগৃহে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ লাভ করে, সেরকম ব্যাখ্যা করছেন। তাই ভক্তিযোগ থেকে পতন হলে এটা অবশ্যই তৎক্ষণাৎ সে ঊর্ধ্বগতি লাভ করে। হ্যাঁ, কিন্তু অষ্টাঙ্গ যোগ এটা হচ্ছে এই যে যেটা বললেন, ধীরে 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 ধীরে। হ্যাঁ, ইহলোকে দুর্গতি হয় না কেন বলা হচ্ছে, কারণ তিনি তো যোগ করেছেন। পরলোকে দুর্গতি হয় না কারণ তিনি হয়তো পাপ কর্ম কার্য করছেন না, অনর্থের ফলে তিনি হয়তো সেই যোগের স্তর থেকে তিনি প্রশ্ন, যেমন বিশ্বামিত্র মুনি। হ্যাঁ, বিশ্বামিত্র মুনি যে মেনকা অপ্সরা তার কাছে এসছে, তিনি তাকে তার সাথে যুক্ত হয়েছেন, তার সাথে সংসার করেছেন, বিয়ে করেছেন, পাপ কার্য করেননি তিনি, কিন্তু পতন হয়েছে। তাই পাপ কার্যের পতন এক না, তিনি হয়তো পতন হয়েছে কিন্তু এটা পাপ না, তাই পাপ না করলে তিনি পরলোকে কোনো দুর্গতি হবে না, জাস্ট তার ওই স্তর থেকে পতন হয়েছে, ঐশ্বর্যের পতন হয়েছে। তো এই জন্য যদি কেউ যদি ব্রহ্মচারী থেকেও গৃহস্থে যান তাহলে এটা এটা পতন না, এটা এটা পাপ না, এটা পাপ না। আর ধর্ম বেদে বৈদিক ধর্ম অনুযায়ী এটা, কিন্তু এটা তার উচ্চ স্তর থেকে বলে তিনি কেবলা ভক্তির সুযোগ থেকে তিনি যুক্ত সংসারে যুক্ত হচ্ছে, কর্মে যুক্ত হচ্ছেন তিনি। হ্যাঁ, কেন পতন বলা হচ্ছে? হ্যাঁ, এখানে মূলত যারা যোগী আছেন যোগীদের কথা বলা হচ্ছে যে তারা অর্থাৎ অষ্টাঙ্গ যোগে ধ্যান যোগে, অষ্টাঙ্গ যোগে ধ্যান যোগের কথা বলা হচ্ছে তারা সেরকম পরবর্তী জন্মে এরকম জ্ঞানবান যোগীগণের, এই জন্য জ্ঞানবান যোগীগণের কথা বলা হচ্ছে। কিন্তু প্রভুপাদ এটাকে ওনারা বলতে তাৎপর্য যে ভক্তদের শ্লোকে কি বলা হচ্ছে, তারা জ্ঞানবান যোগীদের গৃহে জন্মগ্রহণ করে। তো তো কৃষ্ণ এখানে আসলে যোগীদের কথাই বলছেন, কৃষ্ণ আসলে যোগীদের কথাই বলছেন, কিন্তু প্রভুপাদ ভক্ত যোগীকে নিয়ে এসছেন এখানে। তাই জন্য প্রভুপাদ বলছেন ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরুষানুক্রমে সাধক উৎপন্ন হয়, এরকম পরিবারে জন্ম লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব ওম বিষ্ণুপাল শ্রীমদ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি স্বয়ং এই এরকম পরিবারে জন্মগ্রহণ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি, দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। তো প্রভুপাদ তিনি এখানে ভক্তিজীর কথা নিয়ে এসছেন, সে সেই সিদ্ধান্ত আমাদের প্রদান করছে, কিন্তু এখানে ভগবান যুগের যোগের কথা অষ্টাঙ্গ যোগের কথা বলছে। অষ্টাঙ্গ যোগ থেকে যদি কেউ পতন হয় তাহলে সে চরম জ্ঞানবান যোগীগণের প্রশ্ন জন্মগ্রহণ করতে পারে, যেটাও দুর্লভ। কেন দুর্লভ বলা হচ্ছে বা এটা করলে কি হবে, কারণ ওই যোগীদের বংশ জন্মগ্রহণ করলে স্বভাবত জন্মের পর থেকে একটা সংস্কার পাবে। হ্যাঁ, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারবে কি না হোক পারবে, কিন্তু তার একটা ছোটবেলাতে একটা আমার বাবার মতো আমিও ডাক্তার হব একটা ইচ্ছা থাকবে, একটা সংস্কার থাকে, তার জন্য সহজ জিনিসটা। এই জন্য জিনিসটা বলছেন যে তার জন্য পরবর্তী জন্মে সেরকম জন্মগ্রহণ করবে। তো আগেরটা বলছেন অল্প একটু অভ্যাসের পরে, এটা হচ্ছে বহু অভ্যাসের পরে, বহুকাল অভ্যাসের পরে, 42 নম্বর শ্লোকে, 43 নম্বর শ্লোকে। এবং তারপরে কি হয়, যে জ্ঞানবান যুগের উদ্দল তখন পরবর্তীতে প্রাপ্ত হবে, জ্ঞানবান যোগীদের বংশ জন্মগ্রহণ করার পর যদি সে যোগ অনুশীলন করে তখন গিয়ে উদ্দল প্রাপ্ত হবে। যেমন অজামিলের ক্ষেত্রে আমরা বলি অজামিল উদ্ধার পেয়েছে, অজামিল হরিনামে উদ্ধার হয়েছে, কিন্তু কিভাবে উদ্ধার হয়েছে অজামিলে? অজামিল কি সরাসরি চলে গেছেন? আবার ওই যে যমদূতের যে কাহিনী হয়েছিল, যমদূত বিষ্ণুদূত, তো যমদূতরা নিয়ে যেতে পারেনি অজামিলকে, বিষ্ণুদূতরা বাধা দিয়েছে, তারপরে অজামিল আবার জীবন ফিরে পেয়েছেন এবং তারপরে আবার তিনি সেখানে গিয়ে হরিদ্বার গেছিলেন, কোথায় গেছিলেন, সেখানে গিয়ে তিনি আবার ভোজন করেছিলেন, ভক্তি করে নাম করেছিলেন, তারপরে তিনি গেছিলেন। তো এই জন্য সাধনা করতেই হবে, এমন না আমরা অজামিলের মতো চলে যাব, এটা করে প্রসেস করার পরে গিয়েছিলেন তিনি। তো এখন তারপর কি হবে, এটা করার পর কি হবে, এটা ওইটাই 43 নম্বর শ্লোকে বলছেন, দেখুন পড়ুন এটা। তারপর কি হয়, তিনি আবার সংস্কারের ফলে, যেহেতু সংস্কার আছে তার, ঠিক যেরকম উদাহরণ দিচ্ছেন যখন সন্তানের জন্ম হয়, বাচ্চার জন্ম হয়, তখন বাচ্চাকে বলে দিতে হয় না, সে তার মায়ের দুধ গ্রহণ করবে, কারণ তার সেই স্বভাবটা আগের জন্ম থেকে আসছে। তারপরে সে ক্ষুধা অনুভব করে, কান্না করে, তাকে যখন দুধ দেওয়া হয় তখন সে দুধ গ্রহণ করে, আগের জন্ম থেকে এই স্বভাবটা সংস্কারটা আসছে। তো একইভাবে সেই যোগী যিনি যোগভ্রষ্ট ব্যক্তি, তারও সেই যোগভ্রষ্ট আগের থেকে এটা আসছে। অনেক সময় দেখতে পাই না আমরা যে অনেকে ভক্তিতে আসছে, আসার পরে ধীরে ধীরে অনেক দিন ধরে একই জায়গায় আছে, আবার কেউ আসার পরে তৎক্ষণাৎ অল্প দিনের মধ্যেই প্রগতি করে ফেলছে ভক্তিতে, আসলে ভক্তিতে সিরিয়াস হচ্ছে, এটা হচ্ছে এরকম। তো এর কারণ কি, কেন এরকম হয়, সেটা 44 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, পড়ুন একজন। তো আসলে এরপর তার কারণ কি, কেন এরকম হয় তিনি ফল লাভ করেন? কারণ তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে এর প্রতি আকৃষ্ট হন স্বাভাবিকভাবে। এখন আসলে সিদ্ধ স্বামীপাদ এখানে ইন্টারেস্টিংলি বলছেন যে এই যে দ্বিতীয় নম্বর লাইন, এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম করুন, এটা আসলে বলছেন কৈমুত ন্যায়ের মতো। কৈমুত ন্যায় মানে কি? মনে করুন আপনার কারো কেউ 10টা চাপাতি খেতে পারে, সামর্থ্য আছে 10টা চাপাতি খেতে পারে, সাথে তো যদি বলে 10টা চাপাতি খেয়ে নিয়েছে তাহলে 2টা চাপাতি খেতে আর কি আছে, বা সে 10টা চাপাতি খেতে পারে তার জন্য 2টা চাপাতি আর কি আছে, বা কাউকে আপনি 2টা চাপাতি খেতে দিলেন, বা রাইস এক থালা রাইস খেতে পারেনি ভালো করে, তো সে এক থালা রাইসই খেতে পারেনি তাহলে 2 থালা কীভাবে খাবে? জিনিসটা হচ্ছে এরকম তুলনা করা হচ্ছে এখানে। তো একইভাবে এখানে বলা হচ্ছে যে যোগশাস্ত্রের প্রতি জিজ্ঞাসু পুরুষ এখনও যোগারূঢ় হয়নি, যোগের মধ্যে সে সিদ্ধি লাভ করেনি, সেরকম পুরুষই সিদ্ধি লাভ করেন তার মধ্যে ইচ্ছা আছে, অর্থাৎ যেমন ভক্তি করার ইচ্ছা আছে ভক্তি এখনও করেনি, সেরকম পুরুষই বলা হচ্ছে সে সে যোগের উৎকৃষ্ট ফল লাভ করেন। তাহলে যিনি যোগে সিদ্ধি লাভ করেছেন তার কী ফল লাভ হবে, বা যিনি আরূঢ় স্তরে তার কী ফল লাভ হবে, তার কী ফল লাভ হতে পারে, এটা এটা এখানে ব্যাখ্যা করা। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা সদ্য হৃদয় বরুদ্ধ তত্ত্ব শুশ্রূষু বিস্তৎসনা, দ্বিতীয় শ্লোকে ভাগবত বলে শুশ্রূষু মানে হচ্ছে কি, শ্রবণ করতে ইচ্ছুক, এখনও শ্রবণ করেননি, শ্রবণ করতে ইচ্ছা পোষণ করছেন সেরকম ব্যক্তি। তো বলছেন যে শ্রবণ করতে ইচ্ছা পোষণ করছেন সেরকম ব্যক্তির হৃদয়েই ভগবান অবরুদ্ধ হয়ে যান, আর যিনি আসলে ভাগবতম শ্রবণ করছেন তার হৃদয়ে আর কি বলার আছে, এটা হচ্ছে কৈমুত্তীয় ন্যায়ের মতো এখানে ব্যাখ্যা করছেন। হ্যাঁ, তিনি অন্তিম অবশেষে তিনি অন্তিম গতি লাভ করেন। 45 নম্বর শ্লোকটা পড়ুন, তিনি এভাবে পরম গতি লাভ করেন, এই হচ্ছে উপসংহার করছেন ভগবান এই অধ্যায়ের মূলত বলতে গেলে। তারপরে আর 2টা শ্লোকে ব্যাখ্যা করছেন যে সব থেকে শ্রেষ্ঠ কোন যোগী, 46-47 পড়ুন। বলছেন তপস্বীদের থেকে যোগী তপস্বীদের শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকে শ্রেষ্ঠ, সকামকর্মীর থেকে শ্রেষ্ঠ। তপস্বী মানে এখানে যেমন সকামকর্মীদের মধ্যে তারা তপস্বী আছে, তারা সকামকর্মী, যেমন হিরণ্যকশিপু আদির তারা কোনো কামনা নিয়ে তপস্যা করেছিল, তাদের থেকে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ, কারণ জ্ঞানীরাও অন্তিমে ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন, কিন্তু যোগীরা পরমাত্মা উপলব্ধি করতে পারেন, সকামকর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু সেই যোগীর থেকেও ভক্তরা শ্রেষ্ঠ, কারণ ভক্তরা ভগবান উপলব্ধি লাভ করতে পারে, মদগত চিত্তে আমার ভজনা করেন। ভজতে শব্দটি গুরুত্বপূর্ণ, এখানে ভজ ধাতু থেকে উৎপত্তি হয়েছে। পূজা করার অর্থ হচ্ছে অভিবাদন করা, পূজা দেবতাদের পূজা করা, অভিবাদন করা বা কাউকে পূজা করা, সম্মান দেয়া। কিন্তু ভজনা করা মানে হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যে কেবল ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, ওই যেটা বললাম নিষ্কাম কর্ম থেকে যোগ শুরু হয়ে যায়, নিষ্কাম কর্মযোগী, জ্ঞান যোগী, অষ্টাঙ্গ যোগী, ভক্তি যোগী। নিষ্কাম কর্মযোগী থেকে হতে জ্ঞান যোগী, জ্ঞান যোগী থেকে অষ্টাঙ্গ যোগী শ্রেষ্ঠ, এর থেকে হচ্ছে ভক্তি যোগ শ্রেষ্ঠ, এটাই হচ্ছে মূলত এখানে এই জিনিসটা ব্যাখ্যা করছেন। ভক্তি যোগী হচ্ছে যোগের পরম চরম পরিণতি। না না, এখানে এই শ্লোকে মূলত অষ্টাঙ্গ যোগীর কথা বলছেন, তো সেই জন্য বলছেন অষ্টাঙ্গ যোগী তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, অষ্টাঙ্গ যোগী জ্ঞান যোগীদের থেকে শ্রেষ্ঠ, আবার অষ্টাঙ্গ যোগী সকামকর্মীদের থেকে শ্রেষ্ঠ। আবার যদি আমরা যোগের কথা বলি তাহলে নিষ্কাম কর্মযোগী কর্মকাণ্ডীর থেকে শ্রেষ্ঠ, জ্ঞান যোগী জ্ঞানকাণ্ডীর কাণ্ডের থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, আবার জ্ঞানকাণ্ড মানে হচ্ছে যেমন কর্মকাণ্ড আর কর্মযোগী, কর্মকাণ্ড হচ্ছে সকামকর্ম, সকামকর্মকে কর্মকাণ্ড বলা হয়, তারা কর্মের প্রতি কর্মের ফলের প্রতি আসক্ত, আর নিষ্কাম কর্মকে বলা হচ্ছে কর্মযোগী, কারণ তারা ফলের প্রতি আসক্ত না, ফলটা ভগবানের কাছে অর্পণ করে, কর্মকাণ্ড আর কর্মযোগী। অর্থাৎ যেটা ভগবানের সাথে যুক্ত এটা হচ্ছে যোগ, আর যেটা ভগবানের যুক্ত নয় তাতে কাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যেটা বলা হচ্ছে সকলে বিষয়ের ভাণ্ড। তো জ্ঞানকাণ্ডটাও এটাই, জ্ঞানকাণ্ড মানে শুধুমাত্র জ্ঞানের প্রতি আসক্ত, ভগবানের সাথে যুক্ত না, সে জ্ঞানকে ব্যবহার করতে চায়, জ্ঞান লাভ করতে চায়, মানসিক জল্পনা কল্পনা সুখ লাভ করে, কিন্তু ভগবানের সাথে যুক্ত না। জ্ঞান যোগী ভগবানের সাথে যুক্ত, সে জ্ঞানের দ্বারা ভগবান, সে জ্ঞানের ভগবান সম্বন্ধে জানতে চাই, সেটাও ব্রহ্ম তো ভগবানেরই একটা অংশ, অঙ্গজ্যোতি। আরাধনা করতে পারেন কিন্তু তিনি সেই নির্বিশেষ ব্রহ্ম লাভের তার ইচ্ছা তেমন ইচ্ছা নেই, তিনি শুধুমাত্র জ্ঞানে একটা আনন্দ লাভ করছেন, জ্ঞানকাণ্ড শাস্ত্রীয় কিছুটা ইয়ে লাভ করছেন। সহজ কথা হচ্ছে কর্ম আর জ্ঞান, কর্ম আর জ্ঞান, কর্ম যদি ভগবানের সাথে যুক্ত হয় তাহলে কর্মযোগ, যদি ভগবানের সাথে যুক্ত না হয় তাহলে কর্মকাণ্ড, জ্ঞানটা যদি ভগবানের সাথে যুক্ত হয় তাহলে জ্ঞানযোগ, যদি যুক্ত না হয় জ্ঞানকাণ্ড, যদি ধ্যানটা ভগবানের সাথে যুক্ত হয় তাহলে ধ্যানযোগ, যুক্ত না হলে ধ্যানকাণ্ড, সে যেটা ওইটা ধ্যান, যেটা হঠযোগ, যেটা বলছিলাম শরীরকে ঠিক করার জন্য আসলে একটা ধ্যানকাণ্ড, ভগবানের সাথে যুক্ত হলে যোগ, না হলে কাণ্ড। কাণ্ড মানে যেমন বিভিন্ন কাণ্ডের কথা বলেছে অনুষ্ঠান। ইতি ধ্যান যোগ নামক শ্রীমৎ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। শ্রীল প্রভুপাদ কি শ্রীমৎ ভগবত গীতা যথাযত কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।